দোসরা ডিসেম্বর 2015, শিবু মার্কেট, নারায়ণগঞ্জ, বাদ এশা।
আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মহতি জলসার প্রধান মেহমান আব্দুল মতিন বিন হুসাইন দাম হুজুর আমাদের মঞ্চে অবিষ্ট হয়েছেন। মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে যেদিকে আছেন অতি দ্রুত মাধুরের ফ্যামিলিতে চলে আসেন
এদিকে বরাবর।
এক্ষণে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকে বিশ্বাস করবেন প্রখ্যাত সবাই কথা বলবো না, অযোধ্যা নসিহত শুনব, আমার নিয়ে শুনবো, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।
এখানে কেউ ছবি তো তুলে নেবে, মার্শাল ছবি তুলে কি ফায়দা হবে ভাই? আর শুনে বসে দেখে ওদিক যাও কি জন্য? ছবি তোলার দ্বারা এখন মাহফিলগুলোতে ছবি তুলতে থাকে, লুকিয়ে লুকিয়ে মানুষ ছবি তুলে, এটাকে কে আমাদের মাঠে দেখে জান্নাতে যাওয়ার সামান কিনা? এত বেশি ভুলের মধ্যে আছে আবেগী মুসলমানরা, আবেগ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, সুন্নতের তরিকার দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। আবেগ লাখ কোটি আবেগের চেয়ে একটা সুন্নত অনেক দামি। হ্যাঁ, রাজা বাদশাহদের আবেগ অনেক বড় হয়, সারা জাহানের রাজা বাদশাহদের আবেগের চেয়েও এক এক সুন্নত কোটি কোটি গুণ বেশি দামি। এজন্য সুন্নতকে মাথার উপর রাখে, নড়চড় করবো না ভাই, শান্তভাবে চুপচাপ বসো। হ্যাঁ, যদি নড়চড় করবো তো পিছনে বসো। হ্যাঁ, পোলাবান নিয়ে বড় বিপদ, বুড়া হলে জমে বসে পোলাবান খালি ফাল দেয়। হুজুর হইল, পোলাবান হুজুর হইল, তার বড় মুশকিল। এই জন্য আল্লাহ পাক 40 বছরের আগে নবুয়ত দেয়নি না, যে পোলাবান বয়সে নবুয়ত দিলে মানুষ বলবে এবার এরকম করে কেন? হ্যাঁ, না 40 বুড়ো হলে দেখা যায় এখন সবকিছু পরিণত কামে মোকাম্মল, কিন্তু মোকাম্মল এর দায়িত্ব দিল আল্লাহ তাআলা, এখন তুমি কাজ করো। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى خصوصا على سيدنا محمد المصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حفت الجنة بالمكاره حفت النار بالشهوات. وقال عليه الصلاة والسلام أربع من سنن المرسلين: السواك والتعتر والختان والنكاح، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. میں شوہر مانو جنت آخرتر پوتر جاتری প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তে আখিরাতের দিকে ধাবিত। একটা এরোপ্লেন ছাড়লে আকাশে উড়ার পর থেকে প্রতিটি মুহূর্ত সেটা গন্তব্যের দিকেই গতিশীল, গন্তব্য পানে আগায় যেতেছে। একটা জাহাজ ছাড়লে যেরকম প্রতিটি সেকেন্ডে সে দ্রুত গতিতে গন্তব্যের দিকে অগ্রসর মান, জন্মের পর থেকেই মানুষ মৃত্যু এবং পরকাল জীবনের দিকে লাগাতার অগ্রসর মান। কিন্তু কিছু মানুষ অসাবধান এবং অসতর্ক থাকে, খেয়াল রাখে না, আর কিছু মানুষ খেয়াল রাখে আর পরকালের সামান জোগাড় করতে থাকে। অসাবধান লোকেরা বিপদে পড়ে, আর যারা সতর্ক এবং সচেতন তারা সম্বল জোগাড়ে ব্যস্ত থাকে, প্রতিদিন কামাই করে, জাপান যায়, কোরিয়া যায়, ইটালি যায়, পয়সা কামায়। কেউ সেখানে কোনোদিন গাফলতির মধ্যে কাটায় না যে বিশ্রাম করি আজকে ইনকাম করব না, প্রতিদিনই মানুষ ইনকাম করে। অনেকগুলো শিপের মালিক আমার এক বন্ধু মানুষ, এখন তো বড় মালদার, কোটি কোটি টাকার মালিক, অনেকগুলো বাড়িরও মালিক, একদিন আমাকে হাত দেখায় বললেন যে দেখেন হাতগুলো আমার ইটের মতো শক্ত, কি কারণে? বলে যে জাপানে এত কাজ করতাম যে দুপুরবেলা আধা ঘন্টা টাইম দিত, এর ভিতরে গোসল, রান্না করা, নামাজ পড়া, আবার অফিসে যাওয়া। এই অল্প সময়ের মধ্যে 30 মিনিটের ভিতরে সাথে সাথে আসার পরেই রুমে এই দ্রুততর রান্নাবান্নার কাজ করত, নিজের হাতেই পাকাইত, নিজেই রান্না করে খাওয়া দাওয়া করত, এর ভিতরে নামাজটা পড়ত, তারপরে আবার অফিসে চলে যেত। এত কঠিন পরিশ্রম করে পয়সা ইনকাম করছে কেন? দেশে আসলে যাতে আরামে থাকতে পারে। মুসাফির হার কুজা বাসদ প্রথম রাজি দাঁড়ান, মুসাফের তোমার জীবনে যেখানেই থাকে সর্বদা বাড়ি ঘরের কথা মনে রাখে, কখন ফিরবে বাড়িতে সেজন্য তার অব্যাহত প্রস্তুতি চলতেই থাকে। কে বুলবুল দর কাফজ বাসদ চমন রায় আদমি দাঁড়াত, বুলবুল যখন কোন জায়গায় খাঁচায় বন্দি হয় সে মুক্ত ফুলবাগানের কথা বারবার মনে করে, আমি বন্দি জীবন পছন্দ করি না, কবে মুক্তি পাব? যে সকল মানুষ দুনিয়ার প্রবাস ঘরে বসবাস করে দিনরাত তাদের দায়িত্ব আখেরাতের জন্য তৎপর থাকা, ব্যস্ত থাকা, সেদিকে খেয়াল রাখা, সজাগ থাকা, অসতর্ক না থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানীর পরিচয় হল যে ক্ষণস্থায়ী জীবনের লোভ লালসা হারায় যায় না, বরং সে অনন্তকাল যে আমার সামনে আসতেছে আখিরাতের জীবন তার জন্য সর্বদা সচেতন থাকে এবং সে পরকাল জীবনের সম্বল জোগাড়ে ব্যস্ত থাকে। আল কাইয়িস মান দানা নাফসাহু, জ্ঞানী লোক সে যে নিজের মনের ইচ্ছা এবং আবেগের উপরে চলে না, বরং আল্লাহ পাকের মর্জির উপর চলে। মানুষ মেথরের কথা মতো চললে তো মানুষের কি মর্যাদা বাড়বে? চোরের কথা মতো চললে মর্যাদা বাড়বে? হ্যাঁ, যে সমাজে নিকৃষ্ট ঘৃণিত সবাই যাকে ধিক্কার দেয় তার কথা মোতাবেক চললে কারো সম্মান মর্যাদা বাড়ে? প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, শয়তান তোমাদের ভয়ঙ্কর দুশ্মন, তীরে তীরে তোমাদেরকে রসাতলে নেওয়ার জন্য সর্বদা শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র অপচেষ্টা অব্যাহত। তো মানুষ যদি আল্লাহর কথা না মানে নফসা শয়তানের সঙ্গে চলে, সে শয়তানের বন্ধু হল, শয়তান তার অভিভাবক হল, সন্তান শয়তান তার মুরব্বী হল, শয়তান তার পরিচালক হল, শয়তান তার উস্তাদজি হল। তো শয়তানের সঙ্গে সম্পর্ক শয়তানের দুসর সে। আর মহান রব্বুল আলামিন বলেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করো, আমি অভিভাবক থাকব, আমি তোমার দেখাশোনা করব, আমি তোমার মুরব্বী থাকব, এই জাহানে তোমাকে পালব, সে জান্নাতে অনন্তকালের জন্য মেহমানের মর্যাদা তোমাকে প্রসিদ্ধ করব। হ্যাঁ, কি রব্বুল আলামিনের শান দেখেন! একদিকে তো ইবলিসের কথা চলা, আর একদিকে মহান রব্বুল আলামিনের কথা চলা, একদিকে ইবলিসের সলাম পরামর্শ মানা, আর একদিকে মহান রব্বুল আলামিনের মর্জির উপরে জীবনটাকে উৎসর্গ করা। হ্যাঁ, দুটার মধ্যে কতটা পার্থক্য এবং কতটা ব্যবধান! মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, মানুষ অন্যায়ের প্রতি আকৃষ্ট হয়ে বেশি। নিজের ঘরে বিবি আছে, কিন্তু রাস্তা হাজারো নারী যখন চলতে থাকে পরের মেয়ে লোক দেখলে চাই নিজেরটা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী, আর রাস্তায় যে চলছে সে শ্যামলা কিংবা কালো, কিন্তু তবুও সেদিকে নজর তুলতে থাকে। কি জানি কি ব্যাপার, কেমন জানি চেহারা, দেখি একটু কি হবে এইসব। আবার কেউ একটু যুক্তি খাড়া করে, আমাদের মন পবিত্র, চোখে দেখলে কি হবে? হ্যাঁ, চোখে দেখে পেশাব পায়খানার দিকে, আর মনে মনে খুশবু মেষকম্বরের খুশবুর কল্পনা করে, কি সব মানুষের যুক্তি চিন্তা করে। হ্যাঁ, খোয়ে বদরা বাহানা বিসিয়ার, চোরের হাজার এরকম চালাকিপূর্ণ যুক্তি থাকে। এই সকল যুক্তি কেয়ামতের ময়দানে কোনো কি কাজে লাগবে? আর যে মানুষ এত যুক্তি যুক্তি বুঝে না, বুঝে আমার আল্লাহ একজন আছেন, তিনি আমাকে দেখেন, যত গোপনীয় আমি কোন কর্মকাণ্ড করতে চাই আল্লাহ পাকের দৃষ্টির আড়ালে যাওয়ার কোনো উপায় নেই, এবং তিনি আমার পালনেওয়ালা, তিনি আমার প্রতি সীমাহীন দয়াওয়ালা, তার প্রতিটি মুহূর্তে তার সীমাহীন দয়ার মধ্যে ডুবন্ত আমি। এই কথা ভাবে আর ভাবে এমন মালিককে, এমন মহান বাদশাহকে, এমন মহান প্রতিপালককে কোনো ক্রমে নারাজ করা যাবে না। আমি তো কোনো নাফরমানি তার করতেই পারব না, জান দিব কিন্তু গুনাহ করব না। জান দিয়ে দি মানে উনকে নাম পর, আল্লাহর নামের উপর আমি জীবন দিয়ে দিব, দেশকে নে সোচানা কুছ আঞ্জাম পর, কিন্তু কোনো ক্রমেই আমি গুনাহ করব না, আমি তো আল্লাহর প্রেমিকদের কাতারে স্থান নিব ইনশাআল্লাহ তাআলা। সরমত গেলা ইকতিসার মি বায়াত কর, এক কার আজি দু কার মি বায়াত কর। এক বুজুর্গ ছিলেন সরমত, মন এদিক সেদিক ছুটে, এই লোভনীয় বস্তু যেটা নিষিদ্ধ, যেটা গুনাহ, যেটা লানতের রাস্তা, যেটা জাহান্নামের রাস্তা, সেটাও আকর্ষণীয়, দারুণ মোহনীয়। আরেকদিকে জান্নাতের রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যারা যাইতে চায় তাদের মনে রাখতে হবে পুরাটা জিন্দগিতে কষ্ট স্বীকার করতে থাকতে হবে, অল্প কয়েকদিনের কষ্টের বিনিময়ে অনন্তকালের শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। হ্যাঁ, কয়েকদিনের কষ্ট, চান্দ রোজে জোহদ কুন বাকি বেখান। তো এই বুজুর্গ। আরেকটা হল যে মজাদার রাস্তা, নেশার রাস্তা, যে কোনো আকর্ষণে সাড়া দেওয়ার রাস্তা, ফুর্তি লাগামহীন স্বাধীন ফুর্তি ভাত্তার রাস্তা। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন, যারা আল্লাহ তালার মর্জি এবং হুকুমের লাগাম ছিন্ন করবে এবং নিজের খেয়াল খুশি মোতাবেক চলবে, তাদেরকে মনে রাখতে হবে এইরকম সীমা লঙ্ঘনের পরিণতি শুধুই জাহান্নাম। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আজমালায়েক বাহরা দাড়ি পজবাহায় নিজহাম মুজরাজ হজ্জে বাহায় তাজমালায়েক বুজারি। এক বুজুর্গ বলেন, হে মানুষ, তোমার মধ্যে এমন উন্নত গুণ লুকায়িত আছে, তুমি যদি সে নিজের ভিতরের উন্নত গুণকে যোগ্যতার সদ্ব্যবহার করো, ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্তবা আল্লাহ তোমাকে দান করবেন। ফেরেশতারা খালি ইবাদত জানে, গুনাহ করতে জানে না। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, নামাজ পড়তে পারে, নামাজ ছাড়তেও পারে, মদের বোতল খাইতেও পারে, মদের বোতল ত্যাগও করতে পারে, মন্দিরেও যেতে পারে, মসজিদেও যেতে পারে, চুরিও করতে পারে, আবার কষ্ট করে ভদ্র হয়ে বাঁচতেও পারে। মানে একই সঙ্গে দুই ক্ষমতা মানুষের মধ্যে আছে, একটা ক্ষমতার প্রয়োগ মানুষকে পশু বানায় দেয়, আর একটা ক্ষমতার ইস্তেমাল মানুষকে ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্তবায় পৌঁছায় দেয়। আল্লাহ পাক মানুষকে বানাইছেন এই জন্য যে ফেরেশতাদেরকে দেখানোর জন্য, দেখো যে তোমরা তো খালি এবাদতই করতে জানো, অন্যায় বুঝোই না, কিন্তু এই মানুষ এরা তো দুটোটা বুঝে, কিন্তু তারা তো আমি আল্লাহর অসন্তুষ্টির পথে জানে না, কেবলই আমার আমি আল্লাহকে রাজি করার কাজে দিন রাত ব্যস্ত থাকে, আমি ডাক দিলেই সাড়া দেয়, আল্লাহ তাআলার ইশারা এবং মর্জির উপরেই জিন্দগিকে প্রবাহন করতে থাকে। ওই বুজুর্গ সরমদ রহমতুল্লাহ আলাই তিনি বলেন নিজেকে নিজে, হে সরমদ, শোনো, তোমাকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে, অটুট এবং অটল সিদ্ধান্ত নিতে হবে, তুমি কোনটা করতে চাও বলো, তোমার নিজের মর্জি পুরা করবা নাকি মাওলার মর্জি পুরা করবা, জুন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, আমার মাওলার যাতে খুশি আমিও তাতেই খুশি, যেটা তার মর্জি সে আমারও সেটাই মর্জি, যেটা আল্লাহর পছন্দ আমারও সেটাই পছন্দ, যেটা আল্লাহর সিদ্ধান্ত সেটা আমারও সিদ্ধান্ত, তিনি আমার পরম বন্ধু, তিনি আমার পরম হিতাকাঙ্ক্ষী, তিনি আমার পরম অভিভাবক, তিনি মহান বাদশাহ, তিনি আমার মহান প্রতিপালক, আমি তার সিদ্ধান্তর মর্জির বাইরে এক কদম রাখব না আমার মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, জুন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিল তুঝে ছোড়া কি জিদার গো হ্যায় উদার হাম, হে মন, হে দুনিয়া, হে পৃথিবী, হে সমাজ, তোমাদের কথায় চলব না আমি, আমি তো মহান আল্লাহর কথার উপর চলব। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, এত সংক্ষিপ্ত কথা আল্লাহ বলছেন কিন্তু কি বিস্ময় করো, পুরস্কারের সাফল্য ঘোষণা করছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষ, তোমরা আল্লাহর কথার উপরে চলো, তোমাদের রসুলের কথার উপরে চলো, দুজাহানে নিঃসন্দেহে তোমরা কামিয়াব হবে, তোমরা সফল কাম হবে। ওয়ান তুমলা আদাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান যদি বুকে থাকে, ঈমানের রঙে জীবনটা যদি রঞ্জিত থাকে, তাহলে সারা বিশ্বে যেখানে থাকবে সর্বত্র তোমরা সম্মানিত থাকবে, মর্যাদার উচ্চ আসনে থাকবে, এবং কবর জীবনও সম্মানিত থাকবে, কেয়ামতের ময়দানেও সম্মানিত থাকবে, এবং জান্নাতেও উচ্চ মর্যাদার অধিকারী তোমরা হবে এই ইমানের বরকতে। ইমান এমন এক জিনিস, ওহো, আল্লাহর মহব্বতের, আল্লাহর ভালোবাসার ইমান মানে আল্লাহর ভালোবাসার এক পবিত্র বন্ধন, এক নিবিড় বন্ধন, এক গভীর বন্ধন। হ্যাঁ, একদিন মানুষ বিয়ের মজলিসে বলে, বলো কবুল করলাম, কেউ বলে যে কবুল করলাম, এই কবুল করলাম শব্দটা বলার সাথে সাথে এমন এক সুন্দর পবিত্র আজীবনের বন্ধনে সে আবদ্ধ হয়, স্বামী স্ত্রীর বন্ধন, দুইজনের দুইজনার, এখন একজন আরেকজনের কত আপন, কত ঘনিষ্ঠ, কত একান্ত জন। ইমান এক জিনিস যে জমির এক মাখলুক, মাটির তৈরি মানুষ মুহূর্তের মধ্যে ইমানের বরকতে মহান আল্লাহর একান্ত বন্ধুতে পরিণত হয়। শুনতেছেন ভাইরা, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ পাক বলেন, ঈমান আল্লাহ, ঈমান আল্লাহ, আমি তোমার অভিভাবক, আমি তোমার একান্ত জন, আমি তোমার পরম জন, আমি তোমার দেখভালকারী। ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর, আমার সঙ্গে ঈমানের বন্ধনের কারণে সকল অন্ধকার পথ থেকে আমি মুক্ত করে তোমাকে শুধু নূর আর নূরের জাহানের দিকে নিয়ে যাইতেই থাকবো। সুবহানাল্লাহ। নূরের জাহান দি, আজীব আল্লাহ পাকের শান দিয়া। এক মুমেন যখন ইমান আনে, মিথ্যা বলে না, গীবত করে না, চুরি করে না, ডাকাতি করে না, ঘুরার কাজ করে না, জুলুম করে না, গালি দেয় না, মানে কলুষিত জীবন, ঘৃণিত জীবন, ধিকৃত জীবন, পচা জীবন থেকে এক মুমেন একদম মুক্ত এবং পবিত্র। আত্মহুর শত্রু ইমান, যেখানে মুমেন সেখানে পবিত্রতা। নামাজ পবিত্র, রোজা পবিত্র, হজ জাকাত পবিত্র, উযু পবিত্র, মুমেনের সকাল পবিত্র, সন্ধ্যা পবিত্র, মুমেনের খাবার দাবার পবিত্র। কোন জিনিসে নাপাকের কোন সম্পর্ক নাই, হারামের কোন স্পর্শ নাই, এমন ভাবে এক মুমেন জীবন কাটায়। আর এই প্রতিটি আমলের দ্বারা কেবল নূরই নূর অর্জন হইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলদের উম্মত তো একত্রিত হবে, এই সুবিশাল কুল কিনারহীন এই ময়দানে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল হুযু আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন আসবে, উযুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবিশাল মাঠের মধ্যে বহু মালিকের অনেকগুলো বিভিন্ন কালারের ঘোড়া যদি থাকে, আর একজন মালিকের ঘোড়া এরকম সব চান কপাল, হাঁটুগুলো সাদা, কপালটা সাদা, একদম চাঁদের মতো উজ্জ্বল ঝলমল করতে থাকে, আর কোন মালিকের এরকম ঘোড়া ওই মাঠের মধ্যে নাই, ওই মালিক নিজের ঘোড়াগুলো সহজে কি চিনতে পারবে না? সাহাবা কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এ তো অতি সহজেই চিনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত যে আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম উযু করতে থাকবে জীবনভর, এই উযুর নূরে উযুর অঙ্গগুলো এইভাবে ঝলমল ঝলমল করতে থাকবে, আর এর দ্বারাই কিয়ামতের মাঠে আমার উম্মতকে আমি চিনে ফেলব। শুনতেছেন ভাইরা? উযু উযু বড় আমল না নামাজ বড় আমল? উযু বড় না নামাজ বড়? এইটুকু কইতে সাহস পায় না। ইসলামের চর্চা আমরা এমন করা করি, প্রতিদিন ঘরের মধ্যে তিন চার পাঁচ দশটা পত্রিকা পড়ার অভ্যস্ত আমরা, এমন মুসলমান আমরা। হ্যাঁ, বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা, আরো কত পত্রিকা তো কি জানে। পত্রিকা পত্রিকা পড়া এত ফরজ, এত জরুরি কেন হয়ে গেল? আমি এ কথা বলছি না পড়বেনই না, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত, রসুল সাল্লাহের কোন জীবনী পাঠ, উজুর মসলামা সাহেব, নামাজের মসলামা সাহেব, গোসলের মসলামা সাহেব, হ্যাঁ, এগুলো কি আমরা কোনদিন পড়বার চেষ্টা করি? হায় মুসলমান, এমন দুঃখজনক, বেদনাদায়ক, বরং লজ্জাজনক ঘটনা, সারা জীবন মুসলমান, হাজার হাজার মানুষের জানাজা পড়তে থাকে, কিন্তু জানাজার নামাজে দাঁড়াইলে বলতে থাকে হুজুর নিয়মটা বলে দেন, এর চেয়ে লজ্জার বিষয় কি হইতে পারে? জানাজার নামাজে কি সুরা ইয়াসিন শরীফ পড়া লাগে, সুরা রহমান পড়া লাগে, সুরায় বাকারা, সুরায় বাকারা পড়া লাগে? কি মুশকিল জানাজার নামাজটা! জানাজার নামাজে ফরজ কয়টা জানেন? জানাজার নামাজ ফরজ কয়টা? এগুলি জিজ্ঞেস করলে মুশকিল। হ্যাঁ, কিছু লোক আছে আলেমুলামারা বয়ান করে, লোকদেরকে খাড়া করায়, বসায়, চিৎকার দেওয়ায়, কথায় কথায় জবাব লয়। আমি অবশ্য এমনটা করা কখনো পছন্দ করি না, এই কারণে যে মানুষ আসে দিনের কথা শুনবে, এইরকম পরেশান করলে মানুষ অনেক সময় মনে কষ্ট পায়। একজন শিক্ষিত লোক, ভদ্রলোক, জ্ঞানী লোক, সম্মানিত লোক, চেয়ারম্যান সাহেব, রেজিস্ট্রার সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, এরকম লোকেরা তো বসে থাকেন, এইভাবে তারা উদ্বিগ্ন হইতে থাকে যে আসলাম দিনের কথা শুনবো কিন্তু এরকম ঝামেলা করে। সেদিন গোপালগঞ্জে গেলাম, এক মাহফিলের প্যান্ডেলের কাছাকাছি গিয়া পৌঁছলাম, আমি গাড়িতে ছিলাম, দেখলাম যে ওই আমার আগে যে বয়ান করতেছিলেন হুজুর, শরীয়তপুরের এক বুজুর্গ মানুষ, উনি বললেন যে সবাই আল্লাহ আকবর বলে দাঁড়ায় যায়, এক লাফে সব দাঁড়ায় গেছে, পুরো মাঠের মানুষ সব দাঁড়ায় গেছে। পরে বলেন যে সুবহানাল্লাহ বলে এক লাফে বসে যান, সব বসে গেছে, পরে বয়ান করতেছে। আরে কোন মুসিবত! তো বয়ান হলো, এরপর আমারই বয়ান ছিল, খানা দানা খাইলাম একসাথে হুজুরের সঙ্গে, তারপরে ওইখানে খাওয়ার পরে ওই ঘরের মধ্যে ধরলাম। আর্মির এক বড় অফিসার ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল, ওনার বাসায় খানা খেলাম। বললাম যে আপনি লোকগুলোকে খাড়া করেছেন কেন, কি জন্য খাড়া করেছেন? এরা কি পেরেড করার জন্য আসছিল? পেরেড লেফট রাইট উঠ বস করার জন্য আসছে? কেন উঠেছেন, কেন বসেছেন? এই লোকগুলো মানুষ বিরক্ত বোধ করে না, চুপ করে আছে। তা আমার সঙ্গে খুব গভীর সম্পর্ক এবং মহব্বত রাখে, বরং আমার কাছে বায়াত মরণা। পরে আমি বলছি যে আমি যদি আরেকবার এই খবর পাই ওই মাহফিলে যেখানে আপনি খাড়া করেছেন, আপনারা আমি শুরু থেকে শেষ পর্যন্ত খাড়া করে তুলে দেবেন। অনেক হাসতেছে, এইরকম বিপদ আসার আগে আমি তবে করতেছি। এগুলো তরিকা। আমার প্রিয় বন্ধুরা, এই যে আলেম মানুষরা এমনটা করেন, হয়তোবা তারা শিখাইতে চান প্র্যাকটিক্যাল ভাবে যে মানুষ কিছু শিখুক, হয়তোবা এতে কোনো কোনো অংশ মানুষের বিরক্তির কারণ হয়, বিরক্তির কারণ হয় বা অসম্মানজনক বিষয় হয়, এমনটা করা চাই না। যে জানাজার নামাজ কি মুশকিল, জানাজার নামাজে চার তাকবীর ফরজ না? যে আপনি জানাজা শুরু হয়ে গেছে, এরপরে আপনি গিয়ে হাজির হয়েছেন, কি হলো না হলো আপনি বুঝতে পারলেন না, আল্লাহ একবার করে দাঁড়ায় গেছে, এক তাকবীর হলো, এরপরে দেখলেন যে হুজুর দিছে দুই তাকবীর দিয়া সালাম দিতেছে, তা আপনার এক তাকবীর হলো আর হুজুরের দুই তাকবীর কয়টা হলো? তিন। আপনার আরেকটা তাকবীর রয়েছে না, আপনি একলা বললেন আল্লাহ একবার, বস হয়ে গেল চার তাকবীর, কি কোথাও বুঝেন নাই? চার তাকবীর হয়ে গেল, চার তাকবীর পুরা হয়ে গেলে জানাজার এই গুরুত্বপূর্ণ ফরজ আদায় হয়ে গেল। আল্লাহ একবার, এখানে আমরা যদি নামাজ শুরু করি আল্লাহ একবার বলার পরে কি পড়ি? সানানা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক। জানাজা আল্লাহ একবার বলার পরে প্রথম সানা পড়তে হয়, কি কথা বুঝেন নাই? কি পড়তে হবে? সানা। সানা শেষ হল আল্লাহ একবার বলে হাত উঠানো নামানো হয়, ওই প্রথমবার হাত বাঁধলাম আল্লাহ একবার বললাম, বস হাত বান্ধাই থাকবে, ছাড়া উঠানো নামানো কিচ্ছু নেই, হাত বান্ধা আছে বান্ধাই আছে। তো সানা শেষ করার পরে আল্লাহ একবার বললাম, হয়ে গেল। তারপরে কি? দুরুদ শরীফ। নামাজ আমরা দুরুদ ইব্রাহিমই পড়ি না শেষে? আর তাহিয়াতের পরে দুরুদ ইব্রাহিমই পড়ি আমরা? হ্যাঁ, কি দুরুদ ইব্রাহিম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে দুরুদ ইব্রাহিমই পড়ি। এরপরে সানার পরের আমল হল দুরুদ ইব্রাহিমই পড়ব। দুরুদ ইব্রাহিমই শেষ, আল্লাহ একবার কয় তাকবীর হল? তিনটা তো গেলই। এরপরে হল যে বালক পুরুষ হোক কিংবা মেলুক হোক, বস একরকম দোয়া, আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাহিবিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ফির আল্লাহুম্মা রাহিয়াতাহু মিন্না, দোয়া আছে। এই দোয়াটা মুখস্থ করতে হয়, কি কথা বুঝেন নাই? মুখস্থ করলে ওই দোয়াটা আমরা পড়ব। আর যদি ছোট ছেলে মানুষ হয়, নাবালক ছেলে, আল্লাহ মজাল হুলানা ফরাতান অজাল হুলানা আজরাম ও জুখরা, এই দোয়া। আর যদি মেয়ে হয়, নাবালক মেয়ে, আল্লাহ মজাল হু জায়গা খালি আল্লাহ মজাল হালানা, এই এতটুকু বললেই হল, কি কথা বুঝেন নাই? এখন যদি আপনার এই দোয়া এখনো মুখস্থ না হয়ে থাকে, তাহলে এইটুক মুখস্থ করে আল্লাহুম্মাগফির বলেন, আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আর আল্লাহ আমাদের জীবিত মৃত সবাইকে মাফ করে দেবেন। কি সহজ হলো কিনা? যদি পুরাটা এখনো মুখস্থ করে সারেন নাই, খালি এইটুকুই মুখস্থ করেন আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, বাস। এরপরে হুজুর তো পড়তেই আছেন, যখন বলবে আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর, চার তাকবীর হয়ে গেল। এরপরের কাজ কি? ডান দিকে সালাম, বাম দিকে সালাম। কি জানাজার নামাজ সহজ হল না কঠিন? কি কথা বুঝেন নাই? কিন্তু আশ্চর্যের বিষয়, সারা জীবন গেল এখন পর্যন্ত জানাজার নামাজ পড়া আমরা শিখি না। প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে আখেরাতের আমলের সে জজবা, সে ফিকির, সে চিন্তা এখনো আমাদের মধ্যে যেরকমটা পয়দা হওয়া দরকার ছিল সেটা এখনো পয়দা হয়নি। দেখেন মিরকাত শরীফ মিশকাত কিতাবে একটা বর্ণনা আছে যে এক লোক আল্লাহ পাকের সামনে হাজির করা হলো, তো তার নেকি বদি সব মাপা হলো, দেখা গেল যে বদির পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী। আর আল্লাহ পাকের ওখানে বিধান হল যেই পাল্লা ভারী হবে সেদিকে ফয়সলা হবে, যে নেকিও আছে বদিও আছে, গুনা এবং নেক দুটোই আছে। যদি নেকের পাল্লা ভারী জান্নাতের ফয়সলা, আর যদি গুনার পাল্লা ভারী তো জাহান্নামের ফয়সলা। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন কিন্তু আমার ইচ্ছা হলে আমি মাফ করে দিতে পারি, এই এক চ্যাপ্টার আল্লাহ খোলা রাখছেন। আল্লাহ শুনতেছেন ভাইরা, এই লোকের নেকি বদি দুই পাল্লায় যখন মাপা হলো, বদির পাল্লা একদম ভারী হয়ে গেল, এখন কি হবে, জাহান্নামে যাওয়া লাগবে না? ঠিক এই মুহূর্তে এক ফেরেশতা আসলেন এবং ছোট্ট একটা কি জানি ওর ভিতরে রাখলেন, ছোট্ট একটা পোটলা, একদমই ক্ষুদ্র একটা পোটলা ওই নেকির পাল্লার মধ্যে রাখা হল। ক্ষুদ্র জিনিস রাখার সাথে সাথেই একদম সে নেকির পাল্লাই ভারী হয়ে গেল। এই বন্ধা হতবাক যে এখনই তো আমার জাহান্নামেই যাওয়া লাগতো, এমন ক্ষুদ্র জিনিসটা কি যে যার কারণে নেকির পাল্লা এত বেশি ভারী হয়ে গেল? জিজ্ঞেস করলো সে রব্বুল আলমিনের কাছে, হে আল্লাহ কি জিনিস এটা? তখন রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে বলা হল, হাজা কাফু তুরাবিন আলকাইতাহু আলা কবরি রাজুলিন মুসলিম, যে এক মুসলমান ভাইয়ের দাফনের সময় এক মুঠ মাটি তুমি তার কবরে দিছিলা, সেইটার নেকি এই মাত্র যোগ করা হলো, যার নেকিতে তোমার নেকির পাল্লা এতটা ভারী হয়ে গেছে যে তোমার জান্নাতের রাস্তা হয়ে গেছে, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, নেকি এত মূল্যবান জিনিস, এত দামি জিনিস, এজন্য আমরা ফরজ আমল করব, ওয়াজিব আমল করব, সুন্নতে মুয়াক্কাদের আমল করব, এগুলো তো আমাদের করতেই হবে, এগুলো আমাদের বাধ্যতামূলক। অর্থাৎ আল্লাহ পাকে এটা হলো মহব্বতের বাধ্যতামূলক ধারা, এই সময় কিন্তু হাজির থাকবে, কিন্তু এই সময় গায়ে থাকতে পারবি না। ওয়ারে পেয়ারা আল্লাহ, কি রব্বুল আলামিনের সংবিধান যে এটার নাম হলো ভালোবাসার সংবিধান, যে পাঁচ ওয়াক্ত নামাজে খবরদার তোর জন্য আমি গায়ে হাজির না দেখি, অনুপস্থিত না দেখি, এখানে কিন্তু তুই হাজির থাকতে হবে তোমাকে। হ্যাঁ, এর সঙ্গে যদি অনুপস্থিত থাকো আমি কিছু বলবো না, আবু আবিনে অনুপস্থিত থাকলে আমি কিছু বলবো না। হ্যাঁ, আচ্ছা, এহিয়া উলুমিদ দিনের ভিতরে এক রেওয়ায়েত দেখলাম যে এক মরফু হাদিসে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরের নফল নামাজগুলিকে সালাতুল আওয়াবিন বলছেন। হ্যাঁ, কারো কারো এরকম কথা শুনছিলাম তো যে আওয়াবিন এটা ওলামাদের রাখা নাম, অনেক বড় মানুষ থেকে শুনছিলাম, কিন্তু দেখলাম যে না, এহিয়া উলুমিদ দিনের মধ্যে ইমাম গাজালি এক মরফুর এবাদত উল্লেখ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা না। তো আল্লাহ পাক বলেন যে আমি কিন্তু আবু আবিনের কথা জিজ্ঞেস করবো না, পড়ছিলি কিনা, তাহাজ্জুদের কথাও জিজ্ঞেস করবো না, পড়ছিলি কিনা, কিন্তু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজটা ঠিক মতো পড়বি। কি আশ্চর্য আল্লাহ তাআলার শান, হ্যাঁ, যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়া এটা হলো জান্নাতের চাবি হাতে পাওয়া, জান্নাতের চাবি হাতে পাওয়া। প্রথম হলো জান্নাতের চাবি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, কিন্তু চাবি হলে দরজা খোলে না যদি না চাবিতে দাঁত থাকে, চাবির দাঁত লাগে না, সেই চাবির দাঁত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কি কথা বুঝেন, পাঁচ ওয়াক্ত নামাজ, আর এমন সহজ আমলের এত বড় ধরনের পুরস্কার কি বলবো। আরে আল্লাহ, আল্লাহ তাআলা, মানুষ মনে করে কি আল্লাহ বোধহয় কঠিন পরীক্ষা ফেলছেন, আহা, ইসলাম সম্পর্কে মানুষের এত মারাত্মক ভুল ধারণা, এই ভুল ধারণার কারণে যদি কালকে আমাদের আল্লাহ হিসাব নেন তা আমরা আটকা পড়ে দেব। আমি তোদেরকে মহব্বতের সবক দিলাম আর অনেক বড় বড় নেয়ামতের পুরস্কার দিব, তাই সেই রাস্তা পথ রইলাম, আর তোরা বললি কি পুরাটা আমার বিপদে ফেলে দিস, বিপদটা পেয়ে দিছি আমি। বিয়ে করলো আরেকজনের মেয়ে, সে তার বাপের বাড়ি থেকে তারে নিয়ে আসছে, এটা কি তার উপর জুলুম করলো কেউ? কি ভাই, সে কোথায় চট্টগ্রামের মেয়ে, আপনি নিয়ে আসছেন যে বিয়ে করে আপনার বাড়িতে, তো এখান থেকে 250-300 কিলোমিটার দূরে, এখন বাপমার কাছে মন চালিয়ে যেতে পারে না, ভাই বোন কি ইচ্ছা করলেই দেখতে পারে না, এটা কি তার প্রতি জুলুম করা হলো বিয়ের কারণে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বান্দার প্রতি কোন জুলুম করছেন তোরাই? যে মাটির মানুষ যার কোনো মূল্যই নেই, এক পয়সার মূল্য নাই, যে পানির দ্বারা তৈরি, একটা এমন পানি যে পানি কারো পছন্দের যোগ্য না, এমন একটা পছন্দের অযোগ্য, একদমই এক পয়সার মূল্য নাই, বরং একদমই নিম্নমানের একটা পানি, তার দ্বারা মানুষ বানায় রব্বুল আলামিন নিজে সুন্দর করে বানাইছেন। বানায় পরে বললেন তাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, কি চমৎকার বানাইছি তোরা আমি। আল্লাহ কোরআন শরীফে বলেন যে আমি কেমন চমৎকার বানাইছি তোমারে ওয়া, এবং ফের আল্লাহ তাআলা কসম করে বলছেন শুন যে সারা বিশ্বে সুন্দর অনেক আছে, গোলাপ সুন্দর, চামেলি সুন্দর, পদ্ম সুন্দর, শাপলা সুন্দর, তারকা সুন্দর, সূর্য সুন্দর, পূর্ণিমার চাঁদ সুন্দর। আমি আল্লাহ বলেন যে আমি তিন জায়তুন পবিত্র মক্কার কসম করে বলতেছি তুই সবচেয়ে বেশি সুন্দর। লাকাদ খলকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, কি বলা এগুলো বলেন আমাদের সম্মান, আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য বলেন যে তোরা সুন্দর তো, সবচেয়ে সুন্দর তোরা। আমার নজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন আয়না যখন দেখবা সুন্দর চেহারা দেখে বলবা আল্লাহ এত সুন্দর বানাইছেন আমাকে, আল্লাহ আমার আখলাক, আমার আমল, আমার চরিত্র, আমার জীবনটাকে সুন্দর বানায় আপনার পছন্দের উপযুক্ত করে দেবে। নিজের সুন্দর চেহারা নিয়ে যারা বড় উল্লসিত আপ্লুত, তাদের এই সুন্দর জীবন গড়ার চিন্তা কবে জাগবে, কবে সে বুঝ বুদ্ধি আমাদের মধ্যে উদয় হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, মেরাজ কি কোন ছোটখাটো ব্যাপার ছিল? সুবিশাল ব্যাপার, এক বিরাট ব্যাপার, এক অনেক বড় মর্যাদার বিষয়। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সুউচ্চ মর্যাদার, অভাবনীয় মর্যাদার বিষয় না, বরং তার উম্মতের জন্য একটা মর্যাদার বিষয় যে এসা রসুল আমাদের মহান রব্বুল আলামিন যাকে উর্ধ্ব জগতে নিয়ে গেছে, সারা দুনিয়া থেকে আলাপ করে, এমনকি জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ছিলেন, এক জায়গা থেকে জিবরিল আমিনের সঙ্গে নেই, কারণ দুজনেই থাকবেন সেখানে, আর কেউ থাকবে না। শুনতেছেন ভাইরা, সেখানে আর কারো থাকার কোন অবকাশ ছিল না। এবং রব্বুল আলামিন খতিবাদ মহান সিদ্দিকা মুসা রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের মহান বুজুর্গ এবং উপমহাদেশের শ্রেষ্ঠ অত্যম আলেম দিন ছিলেন, তিনি একবার বয়ান করতেছিলেন এই মেরাজ সম্পর্কে, সেখানে তিনি বলছিলেন বাইতুল মোকাররমের সামনে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মানুষ কোন বিস্ময়কর ঘটনা হলে, আশ্চর্যজনক কোন বিষয় হলে বলে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম বলে না, মেরাজের ঘটনা এমন এক বিস্ময়কর ঘটনা, আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই মেরাজের ঘটনা বয়ানি শুরু করছে সুবহানাল্লাহ দিয়া, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই আয়াতের উনার বক্তব্য অনুযায়ী এক তাফসীর হলো যে মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে বলেন কি বিস্ময়কর ঘটনা ঘটল, রাত্রিবেলা আমার বন্ধুকে আমি যে নিয়ে আসলাম পৃথিবী থেকে আলাদা করে একদম মক্কা মুকাররমা থেকে একদম সুদূর মসজিদুল আকসা পর্যন্ত, এইটুকু আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতে বলছেন, বাকিটা এখানে বলেন নাই, যেটা সহিহ হাদিসের ভিতরে বর্ণিত আছে, মেরাজে নিয়ে গেছেন এমন বড় একটা ঘটনা। যখন আমাদের গাঁও গ্রামে দেখছিলাম অনেক আগে এই সকল নিয়ম এখনো অনেক জায়গাতে আছে, যে বিয়ে যখন হয় না তো এখন ছেলের পক্ষের বাচ্চারা যখন যায় মেয়ের বাড়িতে, অথবা মেয়ের পক্ষের ছোট ছোট বাচ্চারা যখন যায় ছেলের বাড়িতে, অথবা দুলাও যখন প্রথম যায় শ্বশুর বাড়িতে, আরে জনাব গিফট আর গিফট, এই শাশুড়ি আছে, শাশুড়ি দিল এই 5,000 টাকা, আবার আরেকজন আসলো খালু শ্বশুর দিল 5,000 টাকা, অমুক আসলো 5,000 টাকা, আবার ওই বাচ্চা নিয়ে আসছে সাথে করে, ও বাচ্চারা নিয়ে 1,000 টাকার নোট বা 2-3,000 টাকার নোট এরকম দেয় না, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়বহ, যে আল্লাহ রসুলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে ধরনের নিজের মেহমানের যথার্থ কদর করে, সম্মান করে, যথার্থ কদর করে। এই তো এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, আল্লাহ পাক বলছেন আমার রসুল চাই কোরআনের আয়াতের মাধ্যমে হোক অথবা মানুষদেরকে দিন শিকারের যে কোনো বিষয় বলুন না কেন, সবটা আমারই কথা। ওমা ইয়ামতুকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিন ইউহা, ওহী দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহি যা আসছে দুনিয়াতে মানুষের হেদায়তের জন্য আসমান থেকে, এ ওহি দুই রকম, এক ওহি হল যেটা কোরআনের কোরআন, আরেক ওহি হল যেটা কোরআন না কিন্তু সেটাও ওহি, রসুল সাল্লামের জবান মিশ্রিত যে কথা, দুটাই ওহি। কি কথা বুঝেন নাই? ওহি এক আলো অধ্যায় মিয়া, ওহি এক মজার জিনিস। কোরআন যে আসছে ওহির মাধ্যমে, হাদিস শরীফ আসছে ওহির মাধ্যমে, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের উপর যখন ওহি নাজিল হইত, যে এক এক সুর এক এক আয়াত নাজিল হইত, একটা শব্দ কখন নাজিল হইত কোরআন শরীফের? একটা আয়াত আগে নাজিল হয়েছিল, ওখানে এক দুটা শব্দ এখন নতুন ভাবে নাজিল হচ্ছে। তো দারুল দেওবন্দের বুজুর্গ বহু বড় মহাদ্দেশ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ লিখছেন, ওই এক দুইটা শব্দ নাজিল হওয়ার সময় ওই আল্লাহ তাআলার এক দুই শব্দের ভারে পুরো আসমান চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হইতে পারে, এইরকম হাল হইত। তো এক পুরো এক সুরা যখন নাজিল হইত কি হাল হইত, এই পরিমাণ নূর ও তাজাল্লি করছিল হইত এক এক শব্দের সঙ্গে, এক এক অক্ষরের সঙ্গে। মিয়া যাই হোক, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে মেহমানের কদর করতে হয়, মেহমানের কদর করা এটা বড়দের আখলাক। মেহমানের কদর করা কি বড়দের আখলাক? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের জন্য অস্থির থাকতেন, কোথায় মেহমান পাওয়া যায়, মেহমান ছাড়া তিনি খানা খাইতেই পারতেন না। আরব আরব জাতি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আরবদের মধ্যে এখনো মেহমানদারির এই উন্নত চরিত্র এখনো আছে, এই মেহমানদারির উন্নত চরিত্রটা আরবদের মধ্যে এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান না পাইলে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকতেন মেহমানের জন্য। একদিন এক লোক যাইতেছিল রাস্তা দিয়ে, কাফের মুর্শিদ, কাফের বা মুর্শিদ, তো পরে তারে নিয়ে আসছেন যে তুমি আমার বাড়িতে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তো আরবের নিয়ম যে মেহমান পাইলে না, ওই লোক গেছে খাইতে বসছে, খাইতে বসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঈমানের দাওয়াত দিতে শুরু করছেন, ওই লোক ভীষণ বিরক্ত হয়েছে, হ্যাঁ খাইতে দিয়া ধর আপনি আমাকে আপনার মুরিদ বানানোর ফিকির করতেছেন না, ওই লোক খানার থেকে উঠে চলে গেছে, রাগ করে যা আমি খাবই না। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ও তো কাফের, আমার আমাকে মানে না, আমার কোনো কথাই মানে না, অস্বীকার করে, এরপরও ওর এত কাল পর্যন্ত আমি তো খাওয়াইলাম, আর খালি একবেলা খাইতে দিয়া তুমি শুরু করতেছে আগে মুসলমান মানাইবা পরে খাওয়াবে না, এই আখলাক আরো বড় বড়। শুনতেছেন ভাইয়েরা, মানে মেহমানদারির আখলাক ইসলামে এত বড়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে পর্যন্ত একরাম করছেন, মেহমানদারি করছেন, ইসলামের আখলাকটা এত বলুন তো। এখন বিষয় হলো এই যে নবী রসুলদের মেহমানদারির আখলাক যদি এত বড় হয়, রব্বুল আলামিন যখন এত বড় মেহমানকে আসমানে নিয়ে গেছেন, তো মহান আল্লাহ তার মেহমানদারি কেমন ভাবে করবে? শুনতেছেন ভাইরা, তা আল্লাহ পাক বড় মাপের মেহমানদারির ইন্তজাম করছেন। সেটা কি? রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন, বান্দা যখন নামাজ দাঁড়ায় আল্লাহ একদম তার সামনাসামনি থাকে, সামনাসামনি থাকে রব্বুল আলামিন নামাজে আল্লাহ বান্দার একদম সামনে হয়ে যায়, বান্দা আল্লাহর দিকেই মোতাবজ্জি হইয়া নামাজ আদায় করতে থাকে। এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেন যে যখন বান্দা নামাজের মধ্যে আল্লাহর কালাম থেকে যাই পড়ে, সুরা কেরাত যেখান থেকে শুরু করে, কোরআন তো এটা কোরআনের অংশ, মহান রব্বুল আলামিন সীমাহীন মনোযোগ আর আকর্ষণের সাথে মহব্বতের সাথে নিজেই কোরআন শরীফ শুনতে থাকে। শুনতেছেন ভাইয়েরা, তো রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে কি কি মেহমানদারি করছিলেন আল্লাহ তাআলা, সেটা কে বলবে, কাকে বলবে, কিভাবে বলবে? হ্যাঁ, এতটুকু তো স্পষ্ট, সীমাহীন নূর দ্বারা, সীমাহীন মহব্বত দ্বারা, সীমাহীন একরাম দ্বারা মহান রব্বুল আলামিন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সমাদর তো করছিলেনই, তার মধ্যে একটা সমাদর করলেন যে সঙ্গে নিয়ে যাব কিছু, সেটা হল এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছিলেন, পঞ্চাশ ওয়াক্ত নামাজ এটা আপনি নিয়ে যান। রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এই বিরাট বড় ধরনের মেহমানদারি পাওয়া দারুণ খুশি হয়েছেন, যে আমি তো পাইলামই আর আমার উম্মতের জন্য পাইলাম, মাশাআল্লাহ, খুব খুশিতে ভাগ ভাগ হইয়া উচ্ছুল্ল হয়ে ফিরে আসতেছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আসমানে দেখা হলে বললেন যে ওরা তো পারবে না, শেষে ঠিক মতো কাজ করবে না, গুনাগার হবে, বিপদ বাড়বে, আল্লাহকে বলে একটু কমে নিয়ে আসেন। রসুল সাল্লাহ আলাইহিস সালাম গেছেন, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত কমাইছেন, খুশি হয়ে গেছেন তিনি যে পাঁচ ওয়াক্ত কমছে, ঠিক আছে। পঁয়তাল্লিশ ওয়াক্ত নিয়ে আসছেন, মূসা আলাইহিস সালাম দেখলে বললে যে খবর কি, পাঁচ কমাইছেন, পারবে না তো ওরা আরো কমান, আমার অভিজ্ঞতা আছে তো, আপনি তো এখনো নবী হয়েছেন, এখন আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে, কিন্তু আমি তো পুরো অভিজ্ঞ লোক, সালিল পূজার ওলা আত্মা সালিল হাকিম, পুরানো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে চললে যে ফায়দা বেশি, আপনি আমার পরামর্শ ধরেন, আবার যান বলেন তো আরো কমায় নিয়ে আসেন, গেছেন তো আবার পাঁচ অর্থ কমাইছেন, চল্লিশ হইল, আবার আসলে বললেন যে না 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 পারবে না তো ওরা আবার কমান, এই যাওয়া আসা যাওয়া আসা শেষ পর্যন্ত দশ অক্ত রইল, আবার আজকে বলছেন না দশ অক্ত ওরা পারবে না, আপনি যান আবারও কমান, তা আবার গিয়ে দরখাস্ত করছেন, বললেন যে ঠিক আছে তো পাঁচ অক্ত পড়তে বলেন। মুসা আলাইহিস সালামের কাছে আবার ফিরতে সময় মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, এতে মুসা আলাইহিস সালামেরও আমাদের প্রতি কত দয়া মায়া মহব্বত এটাও খেয়াল রাখার বিষয়। বনী ইসরায়েলের পয়গম্বর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে আমাদের প্রতি কি মহব্বত, কি স্নেহ মমতা, ওরে সুবহানাল্লাহ, আমরা তার কাছে ঋণই কিনা ভাই, সুবহানাল্লাহ। ওরা তো দুনিয়াওয়ালার রসুল সাল্লামের বিরুদ্ধে কত সব কিছু বলতে থাকে, কিন্তু আমরা তো কোন মুসলমানরা কোন নবীর বিরুদ্ধে কোনো কিছু বলার টু পাই নাই, লা নুফারিকু বাইনা আহাদিম মিন রুসুল, যে আল্লাহ পাক পবিত্র কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোন নবী রসুলদের আপোষে পার্থক্য করতে পারবো না, পার্থক্য করতে পারবো না মানে তিনি নবী তিনি নবী না এই কথা বলতে পারবো না। এখানে আয়াতে নফসে নবুয়ত, মূল নবুয়তের ব্যাপারটাকে অস্বীকার করতে পারবো না, যে উনাকে নবী মানলাম আর উনাকে বাদ দিলাম, এই আয়াতের এই বক্তব্য। কিন্তু আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন তিলকার রুসুল ফাজ্জালনা বাযহুম আলা বাযহ, হ্যাঁ আমার নবী রসুলদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা সৃষ্টি করছি, এটা সত্য, যাকে বড় বানিয়েছেন বড়, যেমন হযরত ইব্রাহিম ইসলাম অনেক বড় নবী, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দুজন নবী, দুজনের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম বেশি বড় নবী কি ঠিক না, আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম বললেন যে ওরা তো পারবে না পাঁচ ওয়াক্ত, আপনি আরো কমান, রসুল্লাহ সাল্লাম বলছেন আমি আর দেখি পাবো, কমাইতে কমাইতে পাঁচ রয়েছে, তা আবার কমাইতে যাবো আমি আর পারবো না। রব্বুল আলামিন ঘোষণা করলেন হে পেয়ারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত প্রতিদিন পড়বে পাঁচ ওয়াক্ত, কিন্তু রোজ আমি ওদেরকে পঞ্চাশ ওয়াক্তেরই পূর্ণ সওয়াব দান করব। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেনই, রাত ভোর তাহাজ্জুদ পড়তেন, এমন লম্বা তাহাজ্জুদ, এমনি রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম তাহাজ্জুদ শুরু করার পূর্বে খুশির চুটে যে এখন তাহাজ্জুদ পড়ব সংক্ষিপ্ত দুই রাকাত পড়তেন, কি কথা বুঝেন নাই, সংক্ষিপ্ত দুই রাকাত, ওইটা কিন্তু মূল তাহাজ্জুদ না, আবার তাহাজ্জুদ শেষ করলে আবার পড়তেন সংক্ষিপ্ত দুই রাকাত খুশিতে, আল্লাহ পাকের কি মেহরবানি এতটুকু পড়তে পারছি, এই খুশিতে আবার পড়তেন দুই রাকাত, শুরুতে দুই শেষে দুই চার রাকাত, আর মধ্যখানে তিনি যতদিন সুস্থ সবল ছিলেন তাহাজ্জুদ হিসাবে পড়তেন আট রাকাত, কি কথা বুঝুন নেই, আমাদের গায়ের মুখালিদিন ভাইয়েরা কয় না যে তারাবি আট রাকাত, তারাবি আট রাকাত না, ওই তাহাজ্জুদের আট রাকাতে পড়তেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা এই হাদিস এটা দেখে মনে করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে ওই আট রাকাত মানে আট রাকাতই তারাবি পড়তেন, আল্লাহ রসুলকে হযরত উমরও বুঝলেন না, হযরত উমর তো বিশ রাকাত পড়লেন সারা জীবন, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের এমন ঘনিষ্ঠ তিনিও বুঝলেন না রসুলুল্লাহকে, তিনি তো সারা জীবন বিশ রাকাত পড়লেন তারাবি, হযরত আলীও বুঝলেন না, তিনিও তো সারা জীবন বিশ রাকাতই পড়লেন তারাবি, কি কথা বুঝেন না, কিন্তু আমাদের গায়ের মোকালের ভাইয়েরা আট টাকাত নিয়ে এমন হট্টগোল করেন এত বাড়াবাড়ি করেন মনে হয় যে সারা বিশ্বের মুসলমানদের বিশ টাকাত নিরেট একটা ভুল কাজ, প্রিয় বন্ধু এমনটা করা উচিত না, হ্যাঁ দলিল পত্র ছাড়া এইরকম বাড়াবাড়ি কেন করা, আমরা এটা বলবো না যে আপনারা অত্যাচারী জুলুমকারী বা আপনারা সীমা লঙ্ঘনকারী, আপনারাও মুসলমান ঠিক আছে, আপনারা যেটা বুঝছেন করেন,
কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই সারা বিশ্বের শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন, শ্রেষ্ঠ ফুকাহায়ে কেরাম, শ্রেষ্ঠ মুহাদ্দিসিন, সারা দুনিয়ার বেসুমার মুসলমান যাদের অনুসারী, তাদের বিরুদ্ধে এমনটা বিভ্রান্তি সৃষ্টি করা আপনাদের জন্য কিভাবে যুক্তিযুক্ত, কিভাবে শোভনীয়, কিছুই তো আজ পর্যন্ত মাথায় ধরে না। এরকম বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত হওয়াই কি উচিত ছিল না? আল্লাহ তাআলা বুঝ দান করেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ যে তাহাজ্জুদের সময় পড়তেন, এই তাহাজ্জুদ পড়াটা আল্লাহর রাসূলের উপর ফরজ ছিল। কুরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে তাহাজ্জুদকে আপনার জন্য আমি ফরজ করছি। শুনতেছেন ভাইরা, এটা বাড়তি ফরজ, অতিরিক্ত ফরজ, পাঁচ ওয়াক্তের উপরে। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। হ্যাঁ, শুরু জীবনে 8 রাকাত, পরবর্তীতে দুর্বল হয়ে গেলে 6 রাকাত, ফের 4 রাকাত, এরকম কমায় কমায় আনছেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আরেকটা বিষয় হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুয়লাত কুররাতু আইনি ফি সালাত, নামাজ পড়লে না আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার চোখ জুড়ে যায়। নামাজে তিনি শান্তি পান, নামাজে মজা পান, নামাজে আরাম পান। এবং তিনি বলছেন যে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিন যখন নামাজ পড়ে তার মেরাজ নসিব হয়ে যায়। মুমিনের মেরাজ হল নামাজ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমনটা অসুস্থ হলেন তার অফাতের পূর্ব সময়ে, যে তিনি একদম মসজিদের সঙ্গে, মসজিদের নববীর সঙ্গে লাগা তার হুজরাগুলো, কিন্তু হুজরা থেকে গিয়ে মসজিদে যে নামাজে দাঁড়াবেন এমন অবস্থাও তখন ছিল না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বললেন তুমি নামাজ পড়ো। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে তিনি ইমাম হইতেন, তিনি নামাজ পড়াইতেন, কিন্তু বললেন যে আবু বকর তুমি নামাজ পড়ো। হযরত আবু বকর ইমাম হয়ে নামাজ পড়াইতেছিলেন আর পুরা জামাত নামাজে দাঁড়ায় গেছে। তো পর্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরের সামনে যে পর্দা ছিল, এই নামাজের দৃশ্য দেখার জন্য তিনি পর্দা উঠেছেন। পর্দা উঠে যখন দেখছেন যে সকলে নামাজ পড়ে, খুশিতে বাঘ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাইরা, কিন্তু আজকে শুনি এমন পীর সাহেবের দলও পয়দা হয়েছেন, যে নায়েবের রাসূলের পার্টি, যারা যে আল্লাহর নবীর নায়েবের হওয়ার দাবি করার পরে বলেন যে নামাজ পড়া লাগে না, মুরিদদেরকে বলেন যে নামাজ বাদ দিয়ে দাও। ইয়া আল্লাহ, হযরত আবু বকরের নামাজ মাফ হলো না, উমরের নামাজ মাফ হলো না, ওসমান আলীর মতো মানুষের নামাজ মাফ হলো না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, তার ঘরে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আসমান থেকে ওহী নিয়ে আসতেন। হযরত আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করতেন, অন্যান্য স্ত্রীরা ভাবতেন যে ঠিক আছে, তো কিন্তু মনে মনে ভাবতেন আমরাও তো স্ত্রী। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সবাই স্ত্রী, সকলের হক আমি আদায় তো করতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আয়েশার প্রতি যে মহব্বত খালি আমারই না আল্লাহরও, সেটাও তো খেয়াল করার বিষয়। আল্লাহ তাআলা তোমাদের কারো কাছে, কারো ঘরে যেদিন থাকি আমি, সেখানে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইতে পারেন না? আয়েশার ঘরেই গেলে আল্লাহ ওখানে জিবরিলকে পাঠান ওহী দিয়া, এতে বোঝা যায় না রব্বুল আলামিন আয়েশাকে বেশি মহব্বত করেন? একবার জিবরিল আমিন আসছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রব্বুল আলামিন আয়েশার জন্য সালাম পাঠাইছেন। শুনতেছেন ভাইরা, এত মহব্বতের যে হযরত আয়েশা সিদ্দিকা তার নামাজ তো আল্লাহর রাসূল ক্ষমা ঘোষণা করলেন না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র, সর্বাধিক স্নেহের পাত্র, আদরের পাত্র, তাদের জন্য তো তিনি নামাজ ক্ষমা ঘোষণা করলেন না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি মহব্বতের হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ক্ষমা ঘোষণা করলেন না। শুনতেছেন ভাইরা, একবার সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন শুবেন, ঘুমাবেন সব সাথীদেরকে নিয়ে, তো হযরত বিলালকে বললেন তুমি পাহারা দাও, তুমি জাগ না থাকো, ফজরের সময় হলে আমাদের সকলকে জাগাইয়া দিও, যাতে আমরা উঠা সময় মতো জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করতে পারি। হযরত বিলাল যেদিক থেকে সূর্য উদয় হবে একদম ওদিকে তাকায় থাকছেন, কখন ওই সবে সাদেকের সময় হয় মানে নামাজের বক্ত হয় তখন জাগাবে। দেখতে দেখতে হযরত বিলাল বলেন যে কখন যে আমার ঘুম আসছে আমি জানি না, একদম ঘুমে ডুবে গেছে, সব মানুষ একদম ঘুমে, সর্বপ্রথম যিনি যাচ্ছেন তিনি প্রিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জাগলেন এবং সকলকে ডাক দিলেন, সকলে উঠলেন, বেলালকে ডাকলেন, বললেন তুমি এটা কি করলা? বললেন ইয়া রাসূলুল্লাহ গালামতনি আয়না, আমি তো জাগনা থাকতে চেষ্টা করছি, আমার চোখের লোকে আমি পারলাম না, আমার চোখের কাছে আমি পরাজিত হয়ে গেছি। এই বললেন হযরত বিলাল, কি নির্দোষ এবং কত সরল উত্তর, দেখেন কোন প্যাসেজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে শয়তান আসছে, চল এখান থেকে সরি। পুরো দলবল নিয়ে সব সাহাবীদেরকে নিয়ে দূরে এক জায়গায় চলে গেলেন, গিয়ে সেখানে সকলে উজু করলেন। ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হইয়া এই জামাতের সাথে ফজরের নামাজ কাজা করলেন। হ্যাঁ, ওই আবদাল সাহেবেরা গাউসে আজমের দলেরা, আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, তার ফজরের নামাজ অনিচ্ছাকৃত ভাবে সাহাবীদেরকে নিয়ে কাজা হয়ে গেছে, ছুটে গেছে, সেই নামাজেরও তিনি কাজা করলেন। আল্লাহর নবীর নজরে নামাজ এতটা বড়। আর কোরআনে রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর জীবনটা তোমাদের জন্য মডেল এবং নমুনা, জান্নাতের আমল করে জান্নাতে আসার জন্য। হেদায়েতের মডেল তিনি, জান্নাতের মডেল তিনি, ইবাদতের মডেল তিনি, উন্নত জীবনের মডেল তিনি। আল্লাহ কি চান কি চান না সেটা জানার জন্য মডেল প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলকে যে তত অনুসরণ করে সে আল্লাহর তত বেশি প্রিয়পাত্র, আল্লাহর রসুলকে যে তত বেশি অনুসরণ করে সে তত বেশি ওলি আল্লাহ। আল্লাহর নবী জীবন ভর নামাজ তো পড়লেই বাচক, তো এমনকি আবার তাহাজ্জুদও পড়লেন, এমনটা পড়তে পড়তে পা ফুলে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন এক রাকাতে দাঁড়াইতেন তিনি, এত লম্বা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করতেন নামাজে দাঁড়ায়া যে মনে হয় যে রুকু নাই, এই নামাজে বোধ হয় রুকু নাই, রুকুতে গেলে আর উঠতেনই না, মনে হয় যে এই নামাজে সেজদা নাই, সেজদা গেলে আর উঠতেনই না, মনে হয় তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, তার রু বাইর হয়ে গেছে। সেজদা এমন পড়ে থাকতেন সুদীর্ঘ, এমন লম্বা সেজদা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি যারা আল্লাহর বন্দিগিতে মজা পায়, সেজদাতে মজা পায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি চিশতি কাদেরী নকশবন্দি মুজাদ্দিদি ছিলেন, তিনি তার এক খলিফা হাজী আজিজুল হাসান মরজু রহমতুল্লাহ আলাইহি বলেন যে সজদে মে সর রাখ দু তো জমি কো আসমা কর দু, সেজদা যদি আমি মাথা রাখি, কোন মুমিন যদি সেজদার মাথা রাখে সে জমিন আসমান থেকেও দামি হয়ে যায়। এবং তিনি বলেন যে খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলেমান। আল্লাহর জিকিরে যখন কোন বান্দা মশগুল হয়, কোন আল্লাহ ভালা যখন মশগুল হয়, তো যেই চাটাই উপরে বসে সে আল্লাহকে ডাকে, আল্লাহর সামনে চোখের পানি ফেলে, আল্লাহর সামনে সেজদা করে, ওই চাটাই তখত সুলাইমানের থেকেও দামি হয়। শুনতেছেন ভাইরা, এমন মর্যাদাপূর্ণ ইবাদত নামাজ সেজদা, আর সেটাকে অস্বীকার করা। কিছু বন্ধুরা আছেন যে তারা তো ওই গায়রুল্লাহকে সেজদা করে, পীর সাহেবদেরকে সেজদা করে, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সারা জীবন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সেজদা করা, আর আমরা শিখাইতেছি যে কয়টা সেজদায়ে তাহিয়া, সেজদায়ে তাহিয়া সালাম দিয়ে আমরা, সালাম তো সুন্নত, সুন্নত মোতাবেক আমল করলে জান্নাতের ফয়সালা ইনশাআল্লাহ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবীদের মধ্যে হালাল হারামের জ্ঞান সবচেয়ে বেশি মুয়াজ ইবনে জাবাল। শুনতেছেন ভাইরা, এই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়, এত ঘনিষ্ঠ, এত আদুরে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে উঠছেন, হযরত মুয়াজকে বলছেন যে তুমি আমার সঙ্গে উটের পিঠে উঠো। আরে ভাই সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল যাকে নিজের সঙ্গে উটের পিঠে বসান, বন্ধুরা তার মর্যাদা কত বড়। হ্যাঁ, গাউস আব্দাল রায় কথা খেয়াল করে শুনতেছেন কিনা, যারা নিজেদেরকে বড় বড় গাউস আব্দাল মনে করে, খেয়াল করে শুনে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে বসা, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবে বসাইছিলেন তার উটের পিঠে ভাই? আচ্ছা, এর পরে আরো আশ্চর্যের বিষয় হল যেটা মনকে কতটা অভিভূত করে, একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন হে মুয়াজ, তোমার দেহের কোন অঙ্গটা কোন অংশটা তোমার রসুলের সঙ্গে এরকম টাচ করতেছে, মানে এই কথা বলে তার প্রতি মহব্বত করতেছেন, ভাব বিনিময় করতেছেন উটের পিঠে বসে বসে। এই মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইয়ামানের গভর্নর করে পাঠাইছেন। শুনতেছেন ভাইরা আপনারা, কোথায় পাঠাইছিলেন, কিভাবে পাঠাইলেন? মদিনা মুনাব্বারা থেকে হযরত মুয়াজ যখন রওনা হলেন, তো হযরত মুয়াজ যেহেতু অনেক দূরে যাবেন, উটের পিঠে তিনি বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে চললেন এবং হাতে ইশারা করে বললেন তুমি কিন্তু উটের পিঠে বসে থাকো, নাম্বার। তো তার মানে আল্লাহর রাসূলের নির্দেশ মানা ফরজ, এদিক সেদিক করার উপায় নেই। হযরত মুয়াজের হাজার শ্রদ্ধাপূর্ণ অনুভূতি জাগলো, আহা আমি উপরে তিনি নিচে, আমি কি করি? কিন্তু কিচ্ছু করার নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি উপরে থাকো, আমি তোমার সঙ্গে সঙ্গে হাঁটতে থাকি আর কথা বলতে থাকি। শুনতেছেন ভাইয়েরা, কতটা মুশকিল ছিল হযরত মুয়াজের জন্য এই অবস্থাটা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাব্বারা যখন হিজরত করে গেলেন, সর্বপ্রথম তিনি উঠলেন কোন ঘরে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরে। অনেকেই রাস্তা রাস্তায় আশা করতেছেন, আহা আমার ঘরে উঠুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের পিঠে সওয়ার হয়ে গেছিলেন, ওরা উটের লাগাম ধরে টানে যাতে ওনাদের বাড়িতে নিয়ে যেতে পারে, ওনাদের ঘরে আল্লাহ রসুলকে মেহমান হিসাবে উঠাইতে পারে। আর কি আনন্দের বিষয়, কি খুশির বিষয়, কি বিশাল বড় মর্যাদার বিষয়, আমার ঘরে আল্লাহ রসুল প্রবেশ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাইরা, সকলে আশা করতেছেন, রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন ওর লাগাম ধরে টানাটানি করো না, হিয়া মামুর আতুন, আল্লাহর পক্ষ থেকে সে আদিষ্ট, আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়া আছে, আল্লাহ যেখানে ওকে থামতে বলছে সেখানেই থামবে, অন্য কোথাও সে থামবে না। কি কথা বুঝেন নাই? এর মধ্যে যাইতে যাইতে এই বর্তমান মসজিদ নবীর আশপাশে এখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘর ছিল, ওইখানে গেলে আবু আইয়ুব আনসারী বড় আশান্বিত হয়েছেন যে আলহামদুলিল্লাহ আমার ভাগে ইনশাআল্লাহ। পরে এখান থেকে আগে চলে গেছে উঠ, হযরত আবু আইয়ুব আনসারী পরেশান হলেন, তাহলে আমার ভাগে নাই, কিছুক্ষণের মতো উঠ আবার পিছন দিকে আসতে থাকলো, আইসে একদম আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে বসে গেছে, আরামসে বসে গেছে। শুনতেছেন ভাইরা, আরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আনন্দ দেখে কে সেদিন সুবহান আল্লাহ তাআলা বি আমদি মুয়াসসার টু মারা সুবত বজানে আশিকা আয়া হাবিবি নাম কে জান্নাত বর জমিন আজ আসমা আয়া। হিন্দুস্তানে এক বুজুর্গ ছিলেন নকশবন্দি তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওখানে আমার পীর ও মুর্শিদ কুতুব আল মারিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন গেছিলেন, ওনার সুবতে আল্লাহর এতটা নূর দেখছেন, এত শান্তি পাইছেন। আমার মুর্শিদ বললেন, হে আল্লাহ ওয়ালা, আপনাদের সঙ্গে যখন বসি এই পরিমাণ নূর তাজাল্লিয়া রহমত বর্ষণ হইতে দেখি মনে হয় কি জান্নাত যেন আসমান থেকে জমিনে নেমে আসছে। এই যদি হয় এক ওলি আল্লাহর সঙ্গে বসার অনুভূতি, তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু আইয়ুব আনসারী যখন নিজের ঘরে পাইছেন, আল্লাহ তার আনন্দের অবস্থা তখন কি ছিল, কি সীমাহীন আনন্দে তিনি ভাসতেছিলেন তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরে উঠলেন, ঘরটা দোতলা ছিল, হ্যাঁ দোতলা মানে বিল্ডিং না, এমনি যেভাবে তারা খেজুর গাছ দিয়ে ঘর বানাইতেন ওই ঘরে ছিল কিন্তু দোতলা। তো বালাখানা যেটা ছিল, আবু আইয়ুব আনসারী চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে থাকুক আর তিনি নিচে থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না আমি নিচে থাকবো, তুমি উপরে থাকো, ফ্যামিলি সহ তুমি উপরে থাকো। হযরত আবু আইয়ুব আনসারী বলেন যে আমি উপরে উঠতে পারি না, আমার, তিনি বলেন যে আমার তো কষ্ট হচ্ছিল যে আমি উপরে উঠব আল্লাহ রসুল নিচে থাকবেন, আমি কেমনে থাকবো, আমার তো বুঝে আসে না। তিনি বারবার বলতে চাইলেন, অনুরোধ করতে চাইলেন যে তিনি আল্লাহ রসুল যেন উপরে উঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লোকজন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসবে, আমি নিচের রুমে থাকলে এটা সুবিধাজনক হবে লোকদের জন্য, আমার জন্য। হযরত আবু আইয়ুব আনসারী বিষয়টাকে অগত্যা মেনে নিলেন, গেলেন উপরে। উপরে গিয়া যখন ওই উপরে গেছেন তো হঠাৎ ওই জায়গা যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেই বরাবর নিচে অবস্থান করতেছেন ওই জায়গায় গেলে অস্থির হয়ে সরে গেলেন দূরে, এবং স্ত্রীকে বললেন যে আল্লাহ রসুল এই বরাবর নিচে, আমি তার উপরে কিভাবে থাকতে পারি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ কি শ্রদ্ধা কি ভক্তি ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুনতেছেন ভাইয়েরা, সুবহানাল্লাহ তাআলা বিহামদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু, এক সূর্য আমার আছে আর এক সূর্যই আকাশের উদয় হয়। ফাশামসি আফজালু শামসিস সামায়, আমার সূর্য আকাশে সূর্যের চেয়ে কোটি কোটি গুণের চেয়ে বেশি বড়, বেশি শ্রেষ্ঠ, বেশি মর্যাদাপূর্ণ। তিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূর্য মিয়া এক সাহাবীকে একজনে জিজ্ঞেস করছে, আপনি তো আল্লাহর রসুলকে দেখছিলেন, হ্যাঁ, যে তিনি কেমন বলেন তো? তিনি বললেন, আমার ভাই তুমি যদি দেখতে না রসুল্লাহ সাল্লাহ ইসলামকে, তাহলে তুমি দেখতা যে কান্না শামসা তাজরি আলা বাজি, তুমি দেখতে পাইতে সূর্য তার চেহারার উপরে ভাসমান। এসা নূর ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারক। যাই হোক, হযরত আবু আইয়ুব আনসারী বড় পরেশান হলেন, কিন্তু আল্লাহ রসুলের নির্দেশ যে তুমি থাকো উপরে, নির্দেশ পালনার্থী উপরে থাকতেছেন, কিন্তু ওই জায়গায় যেখানে আল্লাহ রসুল নিচে আসেন ওই জায়গা বরাবর আসতে সাহস পান না। এর মধ্যে হঠাৎ করে এক পাত্রে পানি ছিল, পানি ঢাইলে পড়ছে উপরে। তো এটা পাকা ঘর তো না, কার কাঠের বানানো ঘর, হ্যাঁ না, লাকড়ি বা খেজুর গাছ দিয়ে বানানো। আর তো এখন পানি পড়বে নিচে, কি অস্থির হয়ে গেছে, যদি এই পানি আল্লাহ রসুলের গায়ে লাগে তিনি কষ্ট পাবেন, ইন্না আল্লাহ, তা আমার তো শেষ, আমার দুর্জহান বরবাদ। দ্রুততর একটা কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে তাড়াতাড়ি করে পানিটাকে শুকিয়ে ফেলছে, পানি পড়তে দেন না, কি কথা বুঝেন না। এরপরে গেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপরে থাকতে পারি না, আমার এরকম মুশকিল হয়ে গেছে, হ্যাঁ, আমার অনেক কষ্ট হয়, আপনি নিচে আমি উপরে কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, এরপরে এক দুর্ঘটনা হয়েছে, এইরকম পানির পাত্র হঠাৎ করে কাইট হয়ে পড়ে গিয়া পানিগুলো এইভাবে ছড়াইয়া পড়ছিল, আপনার গায়ে যদি পড়তো আর আপনার কষ্ট হইতো আমি জিন্দা কেমনে থাকতাম, এই কষ্ট আমি সহ্য কেমনে করতাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উপরে থাকতেন, আপনি যদি বালাখানায় থাকতেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বললেন, আচ্ছা ঠিক আছে, চলো আমি উপরে থাকি, তুমি নিচে থাক। ফের রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম উপরে চলে গেছে, কি প্রসঙ্গেই তো মনে হল কি জানে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যাইতেছিলেন, ওই কথা, হযরত মুয়াজ উটের পিছে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাঁটতেছেন, তো হযরত মুয়াজের কতটা মুশকিল লাগতেছিল এর থেকে অনুমান করা যায় না। সঙ্গে সঙ্গে হাঁটতেছেন, হযরত মুয়াজকে নানান বিষয়ে উপদেশ দিতেছেন, আদেশ নিষেধ করতেছেন, রাস্তা বাতলাইতেছেন, ইয়ামান গিয়া কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, কিভাবে ফয়সালা করবেন সেগুলো বলতেছেন। এরপরে এক পর্যায়ে তিনি বললেন, হে মুয়াজ, তুমি যখন আবার আসবে, ফিরে আসবে, হয়তো তোমার রসুলকে তুমি দেখবে না, হয়তো বা এতদিনে তোমার রসুল দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারেন, আল্লাহ পাক তাকে ডাকতে পারেন নিজের কাছে যাওয়ার জন্য। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজুর দ্বারা কান্তি থাকলেন। ওই মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, হে মুয়াজ, শোনো যে আমার সঙ্গে তোমরা চিরদিন থাকবে না, আমার কাছে থাকবে না, কিন্তু মনে রাখো, আরবি হোক অনারব হোক, যে আল্লাহকে মানবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, সে কিয়ামতের ময়দানে সবচেয়ে আমার ঘনিষ্ঠ হবে, সবচেয়ে আমার নিকটবর্তী হবে। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ ছিলেন পাকিস্তানে, তাফসীরে মারিফুল কোরআনের লেখক, তিনি যখন হজ করতে যেতেন মদিনা শরীফ গেলে সব মানুষ যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রওজা শরীফে একদম সামনাসামনি গিয়ে সালাম করে দুরুদ শরীফ পড়ে, কিন্তু মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই রসুল সাল্লাহ আসলামের প্রতি এত বেশি তার অন্তরে শ্রদ্ধা ভক্তি জাগ্রত হইত, সামনে গিয়া মুখোমুখি সালাম করবেন এমনটা তার হিম্মত কখনো হইত না। দূর থেকে এক জায়গায় বসতেন, রওজা শরীফের কথা ভাবতেন আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ সালাম পড়তে থাকতেন। একদিন তিনি মসজিদে নববীতে বসা আর ওই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি মোতাবাজ্জে হইয়া দুরুদ শরীফ পড়তে থাকছেন পড়তে থাকছেন, আর মনে বেদনা, আহা ভাগ্যবান এই মানুষগুলি, তারা সামনে যায় আর কি হতভাগা আমি, আমি কোনদিন সামনে যেতে পারলাম। এর মধ্যে অনিচ্ছায় ঘুম আসছে, হঠাৎ স্বপ্নে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো শিব আছেন আর সঙ্গে হজরত আবু বকর হজরত উমর। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বললেন, ইয়া রসুল্লাহ মানুষ কত ভাগ্যবান, ওরা আপনার সামনে গিয়া সামনাসামনি সালাম করে, এই সৌভাগ্য অর্জন করে, আমি তো কোনদিন আজ পর্যন্ত যাইতে পারলাম না, আমি এমনই হতভাগা। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন, মিয়া শফি তুমি তো কদম কদম আমার সুন্নত মোতাবেক চলো, কদম কদম আমার সুন্নত মোতাবেক চলো, যেখানেই যাও আমার তরিকা আমার সুন্নত আমার শিক্ষা দীক্ষা আমার তালিম তরবিয়তই তোমার জিন্দগি, শোনো বাহ্যিকভাবে তুমি দূরে থাকলেও আমার সুন্নতের আমলের কারণে তুমি সর্বদাই আমার নিকটবর্তী আছো। আর অসংখ্য মানুষ এরকম যারা আমার নিকটে আসে আমাকে সালাম করে কিন্তু বাহ্যিকভাবে তারা নিকটে, কিন্তু আমার সুন্নত তরিকার উপর না থাকার কারণে নিকটে আসার পরও তারা আমার থেকে দূরে। নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, শুনতেছেন ভাইরা, আল্লাহ আমাদেরকে সুন্নতে মহব্বত দান করেন, সুন্নতের জিন্দগি আমাদেরকে নসিব করেন। অনেক ভাইয়েরা দাড়ি রাখতে সাহস পান না, সমস্ত নবী রসুলদের মুখে দাড়ি ছিল, সমস্ত নবী রসুলদের মুখে দাড়ি রাখলে যদি অসুন্দর লাগত আল্লাহ পাক প্রত্যেক নবীকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বানায় পড়েছেন, সব নবীকে, কোন নবীকে আল্লাহ তাআলা কানা ল্যাংড়া লুলা বানায় পাঠাননি, হ্যাঁ, এবং অসুন্দর বানায় পাঠাননি, যে কারণ ফের মানুষ তো তার কাছে যাবে না, ভালো লাগবে না, পছন্দ লাগবে না, ফের দিন শিখতে পারবে না, ইমান শিখতে পারবে না। এজন্য প্রত্যেক নবীকে মর্যাদাপূর্ণ বংশে পাঠাইছেন আল্লাহ তাআলা এবং প্রত্যেক নবীকে সুন্দর করে পাঠাইছেন মহান রব্বুল আলামিন, শুনতেছেন ভাইয়া। দাড়ি রাখলে যদি অসুন্দর লাগত তো কোন নবীর চেহারাতে আল্লাহ পাক দাড়ি রাখতে দিতেন না, দাড়ি রেখো না, মানুষ তাহলে তোমারে ভালো মনে করবে না, পছন্দ করবে না, শুনতেছেন ভাইয়া। এই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘটনা, একবার তিনি শাম দেশে গেছিলেন যেটাকে এখন সিরিয়া বলে, এই শাম দেশে কিছুদিন থাকছেন, ওই শাম দেশে তিনি ওখান থেকে ফিরলে পরে রসুল্লাহ সাল্লাহ আসলামের নিকট যখন, এটা কিন্তু সহি হাদিস, মদিনা শরীফে যখন আসছেন তো মুয়াজ ইবনে জাবাল রসুল্লাহ সাল্লাহ আসলামের সামনে গিয়া একদম সেজদা করে সেজদা পড়ে গেছে, শুনতেছেন ভাইয়েরা, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহকে সেজদা করে বসছেন। রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন, মুয়াজ এ কি করতেছো তুমি, ব্যাপার কি? বললেন, ইয়া রসুল্লাহ আমি যে সিরিয়াতে গেলাম শামে গেলাম ওইখানে দেখলাম যে যত মহারতি দাদা বাচ্চা এবং সম্মানীয় ব্যক্তিবর্গ লোকেরা তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য এইভাবে সেজদা করে, তা আমি তখন ভাবলাম যে আমি মদিনায় গেলে এবার আমার রসুলকে সেজদা করব, যে ওরা ওদের রাজা বাচ্চাকে সেজদা করে আমার রসুলের সামনে আমার বাচ্চাকে, সমস্ত রাজা বাচ্চা আর সারা দুনিয়ার রাজা বাচ্চারা আমার রসুল্লাহ সাল্লাহ আসলামের পায়ের ধুলার সমানও তো কেউ না, তো এরা যদি সেজদা পাওয়ার যোগ্য হয় তো সবচেয়ে বেশি সেজদা পাওয়ার যোগ্য আমার রসুল, এই জন্য আমি আপনাকে সেজদা করছি। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন, হে মুয়াজ শোনো, কোন গায়রুল্লাহকে, এই শব্দ হাদিসে বাগে, হ্যাঁ, যে কোন গায়রুল্লাহকে আল্লাহ ভিন্ন আর কাউকে সেজদা করা আমার শরীয়তে যদি এটার সুযোগ থাকত, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি এই উম্মতের স্ত্রীদেরকে নির্দেশ করতাম অবশ্যই যেন প্রত্যেক নারী তার স্বামীকে সেজদা করে। কি ভাই কথা বুঝলেন আপনারা? এতে কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলকে সেজদা করার পারমিশন দিলেন নাকি নিষেধ করলেন? এটা কি স্পষ্ট হয়ে গেছে না? আর একটা হাদিস শুনাই আপনাদেরকে, এই এই ধরনেরই। কেন এটা মনে পড়ল আমি জানি না। আরেকবার একটা উট আসলো মসজিদ নববীর সামনে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সেজদা করলো উট, উট সেজদা করলো, সেজদা করে কান্নাকাটি শুরু করছে, দুই চোখ থেকে অজর দ্বারা অশ্রু ধরতেছে, আর কি জানি হামহাম করে বলতেই আছে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন, তোমরা কি বুঝলা উট কি বলল? সাহাবিরা বললেন, আমরা তো উটের ভাষা বুঝি না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, উট আমাকে বলে, যতদিন আমার গায়ে শক্তি ছিল, বল ছিল, মালিক আমার দ্বারা কাজ নিতেন আর আমাকে ভালো খাইতেও দিতেন, আর এখন আমি দুর্বল হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমি কাজ করতে পারি না, বোঝা বহন করতে পারি না, সেজন্য আমার মালিক আমার প্রতি যত্ন নেন না আর আমাকে খাওয়া দাওয়া ঠিক মতো দেন না, আমি বড় কষ্টের মধ্যে আস। আর ইদানিং শুনলাম যে তিনি বলছেন, উটটা যেহেতু অকেজ, ওরে জবাই করব, ওরে জবাই করব। ইয়া রসুল্লাহ, এই কথা নালিশ করার জন্য আপনার কাছে আসছে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন, উটটা এই নালিশ করল, ওই মালিকের খবর দিলে মালিক আস। কি উট যে অভিযোগ করল, নালিশ দিল তোমার বিরুদ্ধে, সত্য? সাহাবি বললেন, ইয়া রসুল্লাহ, একদম সত্য। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন, ওরা অবলা মখলু, ওদেরও তোমাদের উপর হক আছে, ওদেরকে ওদের দ্বারা কাজ নাও, ওদেরকে খাইতে দাও, ওদের যত্ন নেও, ওদের কষ্ট দিও না, ওর মনে বড় ব্যথা, যাও ইয়া ওকে যত্ন করো, ওরে আর কষ্ট দিও না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উপদেশ দিলেন, ওই যে উটটা প্রথম আইসা সেজদা করে গেল, একদম সরাসরি সেজদা। এই দৃশ্য দেখার পরে এই সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের সাহাবিদের চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে এই পৃথিবীতে আর কি এমনটা কেউ আছে? সবচেয়ে বেশি আশেক, সবচেয়ে বেশি দেওয়ানা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি তার সাহাবায়ে কেরাম। কি কথা বুঝেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিন জিনিস আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয়, আর নজরু ইলাইক জুলুস বাইনা ইয়াদাই ওয়া ইনফাকু মা আলাইক, এক এক নজর আপনাকে দেখা সারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়, আপনাকে এক এক নজর দেখা, আর জুলুস বাইনা ইয়াদাই আপনার সামনে বসা সারা দুনিয়ার সবকিছুর থেকে আমার নিকট অধিক প্রিয়, আর ইনফাকু মা আলাইক, আমার ধন সম্পদ অকাতরে আপনার জন্য খরচ করতে থাকা, এটা আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। এইরকম ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বতওয়ালা। তো তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উট আপনাকে সেজদা করলো, আমরা আপনাকে সেজদা করার বেশি হকদার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শুনো, লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদ লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। পয়লার যে রেওয়ায়ত বলছিলাম, পয়লা হাদিস, এটা এলাও সুনান কিতাবে আছে, কথা বুঝুন নি। এই হাদিস সম্ভবত আকামুল কোরআনে দেখছিলাম কিনা, বহরহাল বিভিন্ন কিতাবে হাদিস বর্ণিত আছে নিঃসন্দেহে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন, দেখো, যদি এই পৃথিবীতে আমি কাউকে নির্দেশ করতাম, অনুমতি দিতাম সেজদা করার জন্য, তাহলে মেয়ে মানুষদেরকে নির্দেশ করতাম নিজ নিজ স্বামীকে সেজদা করার জন্য। কি শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। আমার ভাইরা, দীন শরীয়ত সুন্নত, এটা হচ্ছে আমাদের জিন্দগিকে কামিয়াব করার রাস্তা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। দীন বানাইলে হয় না, দীন বানানোর বিষয় না, সুন্নত কোনো বানানোর বিষয় না, নিজেদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। মা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ পাক বলেন, আমার রসুল যা দেন, যা যা দেন এটা তোমরা নেও, আমার রসুল যেই যেই বিষয় থেকে বারণ করেন সেখানে তোমরা থাকো, সেখান থেকে তোমরা বিরত থাকো, তাহলেই তোমরা আমি আল্লাহকে পাবে, তাহলেই তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছবে। শুনতেছেন ভাইরা? এজন্য আমরা সুন্নত মোতাবেক জিন্দগি বানে, আমল করি সুন্নত মোতাবেক। সুন্নত এমন মূল্যবান দৌলত, সুন্নত মানুষকে উচ্চে তোলে, সুন্নত মানুষকে নূরওয়ালা জিন্দগি দেয়, সুন্নত মানুষকে আল্লাহর সর্বাধিক নিকটবর্তী বানায়, সুন্নত মানুষকে রহমতের ছায়ার অধিকারী বানায় দেয়, সুন্নত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, সুন্নত মানুষকে আল্লাহর রহমতের কোল পর্যন্ত পৌঁছায় দেয়। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে যে কোরআন শরীফের এক আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব তো আল্লাহ আর এই কথার উপর জমে থাকবে, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা অবতরণ করেন এবং বলেন যে ভয় নাই, কোন আতঙ্কের কিছু নাই, কোন পেশারি কিছু নাই, শোনো জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন লিখছেন এই সংবাদ, জান্নাতের সংবাদ মুমিন বান্দাকে তিন জায়গায় দেয় ফেরেশতারা। একটা হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, যখন জান কবজ করা হয় তার আগেই ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ, সালাম দেয়, হে আল্লাহর ওলি সালাম দেন। তারপরে ফেরেশতারা বলেন যে আপনি ভয় পায়েন না, আল্লাহ পাক বলছেন যে ওরে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। জান্নাতের সুসংবাদ দিলেই জান্নাতে যাওয়ার জন্য বান্দা বিচারিত হয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফের ফেরেশতারা আবার বলে থাকবেন নাকি আরো কয়েকদিন? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কি থাকবেন কয়েকদিন এই দুনিয়াতে, না কি খেয়াল আপনারা? তো তখন ওই যে জান্নাতের সুযোগবাদ পাইছে আর দূরের ফেরেশতা ইজ্জত একরাম করতেছেন, তখন তিনি বলেন যে আজ্জুরি নিলে রব্বি, ভাই জলদি নিয়ে চল। খুররাম আরুজ কাজি মঞ্জিলে বিরা বেরাবাম রাহাতে যা তেরাবাম অস্পায়ে যা না বেরাবাম, আরে আমি শান্তি পাবো আরাম পাবো যখন আমার মহলার নিকট আমি পৌঁছে যাবো, জলদি আমাকে নিয়ে চলো। শুনতেছেন ভাইয়েরা? এক বুজুর্গ ছিলেন হযরত ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে মহান রব্বুল আলামিন বললেন যে আমার বড় প্রিয় বান্দা, হে ফেরেশতারা ওরে জান্নাত দেখায় দাও, ওরে জান্নাত দেখায় দাও, হুর গেলমান দেখায় দাও, খুশি খুশিতে ও আসুক। তো ওই বুজুর্গ ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাত দেখতে পাইলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, খুশির বদলে কান্না শুরু করলেন এবং তিনি বললেন যে হে আল্লাহ, ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি, হে আল্লাহ আমার সারা জীবনের এত মেহনত, এই অপেক্ষা, আপনার মহব্বত আর ভালোবাসা, এই নামাজ রোজা যা কিছু আমল, এইটার প্রাপ্তি যদি হয় খালি জান্নাত, এটার পুরস্কার যদি হয় খালি জান্নাত, আরাম আয়েস আর ভূমিলাস, তাহলে তো আমার জীবনটাকে আমি বরবাদই করলাম। তা আল্লাহ পাক দেখছেন যে ওর নজর জান্নাতের উপর না, ও জান্নাতের মালিকের উপর। আমি জান্নাত চাই না, জান্নাতের মালিককে চাই। তো মহান রব্বুল আলামিন বললেন পর্দা ফেলো, ও জান্নাত পায় খুশি হয়নি, আমাকে পাইতে চায়। তো আল্লাহ পাক নিজের এক সৌন্দর্যের এক ঝলক দেখা দিলে তো তার জান কবজ করে নিয়ে গেছে ফেরেশতারা, খুশি খুশিতে আল্লাহ পাকের নিকট চলে গেছে। আমার প্রিয় বন্ধুরা, এই জিন্দগি কয়েকদিনের জন্য, ফের দুনিয়ার থেকে আমাদেরকে নিশ্চয়ই বিদায় নিতে হবে। জো বসর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কাজা, মে ভি পিছে চলি আতি হুঁ, যারা ধ্যান রাখে আমরা যাবো পরকাল জীবনে কি নিয়ে যাবো, আহা যদি নেক আমল জমা করতাম, যদি নেকি কামাইতে থাকতাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার যদি বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এর থেকে ভারী দৌলত একবারে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দোয়া যে আমরা বাজারে যাই, টাউনে যাই, শহরের লোকরা তো দিন রাত খালি একটু পরপর বাজারে যায়, যেদিকে যায় দোকানপাট, এটা কি বাজার না? যেখানেই দোকানপাট এটা বাজার না? তো একটা দোয়া, বাজারের যে দোয়া, এই দোয়া যদি একবার কেউ পড়ে তাহলে দশ লক্ষ নাকি আল্লাহ তাকে দান করে। কত নাকি ভাই? দশ লক্ষ নাকি? মক্কা শরীফে এই যে কি টাওয়ার, এটা মক্কা টাওয়ার, মক্কা টাওয়ার হিলটন যেটা কাবা শরীফ মানে মসজিদুল হারামের সামনে, এখানে এই বিল্ডিংটার সামনে, এই মার্কেটের সামনেই দোয়া লেখা আছে। আরো দেখলাম আরবে জায়গায় জায়গায় এরকম মার্কেটের মধ্যে দোয়া লেখা, আর দোয়াটা দেখলে তো মনে হয় তখন মানুষে পড়ে একসঙ্গে দশ লক্ষ নাকি পাওয়া যায়, আর যেই লোক ওইটা লটকে রাখছে এই হাজার হাজার মানুষের এই লক্ষ লক্ষ নাকি সব ও একলা পাইতে থাকে। তো ওই সময় আমার মনে যাচ্ছিল যে আমাদের দেশের মার্কেটগুলোর মধ্যে ওই দোয়াটা লিখে যদি লটকে দেওয়া হতো, দেখা যায় এরকম দেখা যায় উজুর পরে যে কালেমের শাহাদত পড়লে বেহেস্তের আট দরজায় আল্লাহ তালা খুলে দেন, যেই দরজা দিয়ে ইচ্ছা সে বন্দা প্রবেশ করবে, এটা তো সহি হাদিস আছে মুসলিম শরীফের হাদিস, কি কথা বুঝেন নাই, সে হাদিস মুসলিম শরীফের। এইরকম মার্কেটে মার্কেটে এই দোয়াটাও সুন্দর করে লিখে ঝুলাই দিলে আল্লাহর বন্দারা পড়তো আর নেকি কামাই হইতো, সেটা কি সেই দোয়া দেখেন সহজ, কিন্তু আমাদের হয়তো অনেকের জানা আছে কিন্তু ওইটা যে বাজারে পড়তে হবে এই কথাটা জানা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু বলেন, وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير। কোন কোন সাহাবী হঠাৎ ঘর থেকে বাইরে হয়ে মদিনার বাজারে যাইতেন, গিয়েই জলদি আবার ফিরে আসতেন, লোকজন বলতো আপনি বাজারে গেলেন না, মনে করছে লোকজন যে কেনাকাটা করবে, বলুন যে আপনি তো তো বাজার গিয়া কিছু কেনাকাটা করেন, জলদি আসে বলছেন গেলেন কেন, কারণ আমি দোয়াটা পড়তে গেছিলাম, আমি দোয়াটা পড়তে গেছিলাম এই এত বড় বাজারে যায় ব্যবসা করার জন্য লাভ করার জন্য, এত বড় লাভ যে দশ লাখ নেকি একসঙ্গে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুনতেছেন ভাইরা, এই দোয়াটা আমরা সকালে মুখস্থ করি, দিনদার লোকেরা যারা দিন রাত নেকির ফিকির করেন এই দোয়াটা মুখস্থ করি, বারবার পড়ি বারবার পড়ি প্রতিদিন পড়ি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার পড়বে কিয়ামতের দিন সে হাশরের মাঠে যখন আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন ভাইরা, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি নামাজ পড়ল তো মেসওয়াক বিহীন নামাজ, উজু করছে মেসওয়াক করেনি, আরেকজনে মেসওয়াক করছে ফের নামাজে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেসওয়াক বিহীন সত্তর রাকাতের চেয়ে মেসওয়াক ওয়ালা এক রাকাতের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি। আমরা যদি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, এমনিই তো পাঁচ ওয়াক্তের পঞ্চাশ ওয়াক্তের সওয়াব, আর যদি মেসওয়াক করি উজুর সময় আর গিয়া নামাজে দাঁড়ায় এক রাকাতে সত্তর রাকাতের চেয়েও বেশি সওয়াব পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এটা করবো ইনশাআল্লাহ। সকলের পকেটে ভাই একটা একটা মেসওয়াক থাকলে ভালো হয় না, এক সাহাবি ছিলেন মদিনা মুনাবারাতে যখন মেসওয়াকের এই ফজিলত শুনছেন, মেসওয়াক ওয়ালা নামাজের এই ফজিলত শুনছেন, ওই সাহাবি মেসওয়াক একটা সবসময় এই কলম যেরকম রাখে না এই কানের মধ্যে, কেন কলম কানের মধ্যে লাগায় না, এটা লাগাও হয় এইভাবে মেসওয়াক একটা এখানে তুলে রাখে। হাদিস শরীফে আছে মৌজা কলমে মিন উজুরিল কাতিব, যে কোন লেখক যেরকম লেখা ওই আগের যুগে এরকম কলমটা না কানের মধ্যে ঝুলে রাখত, এরকম ওই সাহাবি সর্বক্ষণ মেসওয়াক একটা কানের মধ্যে ঝুলে রাখত, আর নামাজের টাইম হলেই আগে আগে তিনি মেসওয়াক করতে থাকতেন। আরো লোকদের মধ্যে দেখলাম যে তারা খুব মেসওয়াক করতে থাকে, বসে বসে দোকানে গেলে মেসওয়াক করতেই থাকে। মেসওয়াকের ফজিলত আছে মিয়া, এমনটা ফজিলত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আমিন জীবনে যতবার আমার নিকট আসছে প্রত্যেক বারই বলতেন যে মেসওয়াক করবেন মেসওয়াক করবেন মেসওয়াক করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউলা রাসুকা আলা উম্মতি লা আমারতুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালা মা কুল্লি উযু, এরকমই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের কষ্ট যদি না হইতো তা উম্মতের কষ্টের আশঙ্কা যদি আমি বোধ না করতাম তাহলে আমি ফরজ ঘোষণা করতাম যে যাতে প্রত্যেক নামাজের আগে তারা উজুর সঙ্গে মেসওয়াক করে। শুনতেছেন ভাইরা, আল্লামা ইবনে আবদী স্বামী রহমতুল্লাহ ফতোয়া স্বামীতে লিখছেন যে লোক জীবনভর মেসওয়াক করতে থাকবে তো মৃত্যুর সময় ইনশাআল্লাহ কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হবে। শুনতেছেন ভাইরা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হ্যাঁ, একটা হাদিস শুনে দিই, ফের দোয়া হোক যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন সাত শ্রেণীর মানুষদেরকে কেয়ামতের দিন আল্লাহ পাক আরো সায়া দান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হল ইমামুন আদিল, যে ওই রাষ্ট্রপ্রধান যিনি সকলের সঙ্গে ইনসাফের ব্যবহার করেন, ইনসাফ জনগণকে যে নিজের ইনসাফের ছায়া দেয়, কেয়ামতের ময়দানে রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দান করবেন। শুনতেছেন ভাইরা? আর ওরাজুল কলব মুআল্লাক বিল মসজিদ ইলা খরাজ মিনহু হাত্তা ইয়াউদ ইলাইহি, যে মানুষ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, যে অন্তরটা তার মসজিদের সঙ্গে ঝুলে থাকে, যে ভাই কখন যাব মসজিদে, কখন যাব মসজিদে, মনটা পড়ে থাকে মসজিদের মধ্যে আল্লাহর ঘরের সঙ্গে, এমন ঘনিষ্ঠ এবং গভীর সম্পর্ক তার, কেয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে আরো ছায়া দেবেন। ওই যুবক যৌবন কাল আল্লাহর হুকুমের অধীন কাটায় গেছে, নাফরমানির কাজে লিপ্ত হয়নি, এই যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। আর রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইটা মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসত শুধু আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করত। এই হাদিস কিন্তু বড় আজিব শান। আমার ভাইরা, কোন না কোন মানুষকে আল্লাহর জন্য মহব্বত করি, আল্লাহ পাকের শুকর এই বিশ্বে অনেক মানুষ আছে যে মুসলমানরা একজন আরেকজনকে মহব্বত করে, আল্লাহর জন্য এরকম নাই, আছে কিনা? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কাউকে মহব্বত করতা, কিন্তু সে একজন আরেকজনকে মহব্বত করত, একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আরেকজন পশ্চিম প্রান্তে, মানে অনেক দূরে দূরে ছিল, দেখাও হয় নাই দুনিয়ার জীবনে। কেয়ামতের দিন আল্লাহ তাআলা দুজনকে সামনাসামনি করবেন এবং আল্লাহ পাক নিজে পরিচয় করা দিয়ে বলবেন যে হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, এই সেই বান্দা যারা তুমি ভালোবাসতা আমার মহব্বতের খাতিরে। এত বড় মর্যাদাপূর্ণ বিষয় আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন আইনাল মুতাহাব্বুন বিজালালি, ওই সকল বন্দারা যারা একজন আরেকজনকে ভালোবাসত কেবল আমার কারণে, আমার মহব্বতের কারণে, আমার সূত্রে। আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি, আজকে আমি আমার খাস রহমত বা আমার আরশের ছায়া দান করবো তাদেরকে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আমার খাস রহমতের ছায়া ব্যতীত যখন আর কোন ছায়া নেই, আমি ওদেরকে আমার রহমতের ছায়া দান করব। মহব্বত করা এত বড় আমল, এটা আমরা করতে পারি না ভাই। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, আর ওই বান্দা যে নির্জনে একলা একলা আল্লাহকে স্মরণ করল, আল্লাহর ভয় বা মহব্বতে কান্দল, চোখ থেকে পানি ঝরল, এই লোকটাকে কেয়ামতের দিন আল্লাহ তাআলা আরো ছায়া দান করবেন। শুনতেছেন ভাইরা? রাজুলুন দাতুম রাতুন জাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নি আখাফুল্লাহ, কোন সুন্দরী নাকি নারী তাকে ডাকছিল অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে আল্লাহর ভয়ে বিরত থাকলো, এই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। শুনতেছেন ভাইরা? আর ওরাজুলুন তাসাদদাকা বিসাদদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই মানুষ যে আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করল, এত গোপনে প্রচার করেনি, দার দর্জনে জানা জানি না, আমার মাওলার জানছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট, দান করলে সেটা আমরা মনে করি যে ওই ফকির নিছে, কিন্তু বুজুর্গান দিন বলেন যে সর্বপ্রথম ওইটা আল্লাহ পাক গ্রহণ করেন, তারপরে দুই নম্বরে ফকির হাতে যায়, পয়লা আল্লাহর হাতে, ফের ওই ফকির হাতে যায়, মিসকিনের হাতে যায়, বা যাকে দান করলো তার হাতে যায়, পয়লা সেটা আল্লাহ পাক গ্রহণ করেন। তো যেই বান্দা দান করলো এত গোপনে, ডাইন হাতে কি দিল, বাম হাতে ট্যাপ পায়নি। শুনতেছেন ভাইরা? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করার পর, এই জমিনকে সৃষ্টি করার পরে, জমিন এটা পানির উপরে রাখা ছিল, তো তো থরথর কাঁপতে থাকছে, একদম ডামাডোল অবস্থা, তা আল্লাহ পাক বিশাল পাহাড় পৃথিবীর উপরে জায়গায় জায়গায় রাখছেন, স্থাপন করে দিচ্ছেন, তো পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেছে, ফেরেশতারা হতবাক, এই ভয়ঙ্কর বিপজ্জনক ভাবে এই পৃথিবী এইভাবে কাঁপতেছিল, মুহূর্তে একদম এই বন্ধ হয়ে গেল, কম্পন খতম হয়ে গেল এই পাহাড়ের কারণে। আশ্চর্য ব্যাপার, তাহলে পাহাড় তো এই পৃথিবীর চেয়েও বড় ভারী ব্যাপার, বড় শক্তিশালী জিনিস। তো ফেরেশতারা বললেন যে হে আল্লাহ, হাল মিন খালকে সাইয়্যিদ আসাদ মিন আল জিবাল, যা এই পাহাড়ের থেকেও এই আপনার এই সৃষ্টির মধ্যে আরো বেশি শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ পাক বললেন যে হ্যাঁ আছে, সেটা হলো আল হাদি, লোহা। লোহা দিয়া পাহাড়কে মারলে লোহা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফেরেশতারা হতবাক যে পাহাড়ের চেয়েও ভারী লোহা, আশ্চর্য, হে আল্লাহ যে লোহার চেয়েও ভারী কিছু আছে, এর চেয়েও শক্তিশালী, এর চেয়েও পাওয়ারফুল, হ্যাঁ সেটা কি? আন্নার, আগুন। আগুন দিয়া লোহাকে পোড়া দিলে লোহার অস্তিত্ব কত? তা আল্লাহ পাক বললেন যে আচ্ছা, তো ফেরেশতারা ফের বললেন যে হে আল্লাহ, তাহলে আগুনের চেয়েও বেশি শক্তিশালী আরো পাওয়ারফুল কিছু আছে? হ্যাঁ সেটা কি? বলে পানি। পানি আরো শক্তিশালী, আগুনের উপর পানি মারলে আগুনের অস্তিত্ব কত, ওর সব পাওয়ার এবং তাকত কত? ফেরেশতারা বললেন যে আয় আল্লাহ, তো পানির চেয়েও শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ সেটা কি? সেটা হল হাওয়া। বাতাস যদি আসে পানির তার থেকে কোথায় কানে ধরে ঘুরেতে থাকে, বাতাস তো আরো শক্তিশালী। তো পাহাড়, ফের লোহা, ফের আগুন, তারপরে পানি, তারপরে হল বাতাস, সবচেয়ে শক্তিশালী। ফেরেশতারা কেমনই তাজ্জব করতেছেন। ফের ফেরেশতারা বললেন হে আল্লাহ, হাল হাল মিন খালকিকা, হ্যাঁ আসাদু মিনার রি, এই হাওয়া বাতাস থেকেও আরো শক্তিশালী পাওয়ারফুল কোন মাখলুক আছে? বললেন হ্যাঁ, সেটাকে বনি আদম, ইবনু আদম তাসাদাকা বিসাদাকাত ইউফিহা, বনি আদম, আদম সন্তান, সে আমার সন্তুষ্টির জন্য এমন ভাবে গোপনে দান করে, ডান হাতে দেয় যে যে সে ডান হাতে দান করতে থাকে, এমন সতর্ক থাকে আমার বাম হাতের বাম হাতের জন্য জানতে না পারে। আল্লাহ আল্লাহ, সারা পৃথিবীর চেয়ে সে ভারী, সে বেশি মর্যাদা পায়। কি ভাইরা কথা শুনতেছেন? যে সাতটা শ্রেণীর কথা উল্লেখ করা হল, আল্লাহ তাআলা এর কোন না কোন শ্রেণীতে আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। যে কোনো সময় দুনিয়া থেকে আমরা বিদায় হব, আমাদের ডাক তো আসবে, জিন্দগিকে আল্লাহ সন্তুষ্টির মোতাবেক বানায়, ভুল ত্রুটির জন্য আল্লাহ পাকের নিকট তওবা করি। একটু আগে মরণ বয়ান করছিলেন তওবা ইস্তেগফার বিষয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুবা লিমান বাজাদা ফি সহীফাতি ইস্তিগফারান কাসীরা, যেই বান্দা বেশি বেশি আল্লাহর নিকট মাফ চাইতে থাকবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। যে সকল ভাইয়েরা এই দিনই মাহফিলের ইন্তজাম করছেন, আল্লাহ পাক আপনাদেরকে দোনু জাহানে মর্যাদাবান করেন, দোনু জাহানে বেসুমার রহমত দান করেন, দোনু জাহানে রব্বুল আলামিন আপনাদেরকে নিজ শান মোতাবেক পুরস্কৃত করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم أحسن عاقبتنا في الأمور كلها واجبنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار
আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, আল্লাহ আমাদের জন্য রহমতের ফয়সালা করেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতে কামেল দান করেন, অন্তরকে নূরে পরিপূর্ণ করে দেন, জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদের জীবনকে আপনি পবিত্র বানিয়ে দেন, আল্লাহ গুনাহ এবং আমাদের মধ্যখানে মাশরিক মাগরিব পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তের মধ্যে যত দূরত্ব, আল্লাহ আমাদের এবং আমাদের গুনার মধ্যে এতটা দূরত্ব আপনি বজায় করে দেন, আল্লাহ আপনাকে প্রতিটি মুহূর্তে রাজি রাখার, খুশি রাখার, সন্তুষ্ট রাখার তৌফিক আমাদের দান করেন, আপনাকে খুশি রাখার জজবা ব্যাকুলতা আমাদের জন্য সি ফরমান, আল্লাহ আপনার হুকুম মানার তৌফিক দান করেন, আপনার মর্জির উপর জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, সুন্নতের রঙে জীবনকে রঞ্জিত করার আলোকিত করার তৌফিক দান করেন, ইহুদি খ্রিস্টানদের এবং বিধর্মীদের জীবন কালচার চর্চা করার বদলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত নূরান্বিত সুন্নতের চর্চা করার তৌফিক আমাদেরকে দান করেন, আপনার নিকটবর্তী আমাদেরকে বানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আমাদেরকে বানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আমাদেরকে বানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে মহব্বত করার তরিকা হল আমার সুন্নত আমার আদর্শ আমার শিক্ষা দীক্ষাকে মহব্বত করা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করার তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের সন্তানাদি আমাদের আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব সকলকে কবুল করেন, আমাদেরকে আপনার বানা আপনার বানা আপনার বানা, আল্লাহ আমাদেরকে আপনার বানা আপনি আমাদের হয়ে যান, আল্লাহ আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, তমাম জিল্লত অপমান লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত সমস্ত দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে রহমত ওয়ালা জিন্দগি দেন, হেদায়ত ওয়ালা জিন্দগি দেন, ইজ্জত ওয়ালা জিন্দগি দেন, নূর ওয়ালা জিন্দগি দেন, রহমত বরকতে ভরপুর জিন্দগি আমাদের জন্য মঞ্জুর করেন, আল্লাহ আমাদের সকলকে দীন ইমান ইসলামের উপর জিন্দা রাখেন, দীন ইমান ইসলামের সাথে নূর এবং আপনার সন্তুষ্টি আর রহমত বরকতের মধ্যে আমাদের হায়াত এবং মৃত্যু আপনি মঞ্জুর করেন, আল্লাহ আমরা কারো কাছে মুখাপেক্ষি না হই, কারো কাছে মোহতাজ না হই, আল্লাহ একমাত্র আপনার থেকে নেই, আপনার ভান্ডার থেকে নিয়ে আমাদের জিন্দগির জরুরত সব পুরো হয়ে যায়, এই পরিমাণ আপনি আমাদের প্রতি রহমত নাজিল করেন, দুজাহানের মালিক দুজাহান আমাদের কামিয়াব করে দেন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ দোস্ত বা বন্ধু বান্ধব প্রতিবেশীদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন, সুস্থ করে দেন, সুস্থ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, যার যে সংকট সংকট থেকে আপনি উদ্ধার করেন, যে যে মুসিবতে আক্রান্ত মুসিবত থেকে আপনি রক্ষা করেন উদ্ধার করেন, যার যে জরুরত আসমানি ভান্ডার থেকে অভরণ্য ভান্ডার থেকে দুজাহান সব জরুরতকে আপনি পুরা করে দেন, বিহীনগ্রস্ত মানুষেরা যার ইন্তজাম করে দেন, যাদের কায় কারবার নাই কোনো হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, যাদের ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ রোজগারের এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব বরকত দান করেন, বিপুল বরকত নসিব ফরমান, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আল্লাহ এই দেশকে বেসুমার রহমতি রহমত আপনি দান করেন, বেসুমার বরকতে পরিপূর্ণ করে দেন, এই দেশের জমিনের ভিতরে বেসুমার বরকত দান করেন, আমাদের অডের খনিজ সম্পদ অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন, আল্লাহ আমাদের দেশে গ্যাসের সংকট যেন আল্লাহ কখনো না হয়, আল্লাহ এখানে বেসুমার আপনার বন্ধারা ইমানওয়ালা নামাজওয়ালা সুন্নতওয়ালা কোরআনওয়ালা তাহাজ্জুদওয়ালা বারবার হজ আপনার ঘরে দৌড়েতে থাকে, এদেশের মুসলমান আল্লাহ আপনাকে বহুত মহব্বত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুত মহব্বত করে, আল্লাহ এত সব মুমিন মুসলমান এই দেশে এত মুসলিম মাদ্রাসা এই দেশে, সিনাতের 30 পারা কোরআন এরকম বেসুমার হাফেজ এই দেশে আপনার সামনে সেজদায় পড়ে থাকে, এসা কত মুসলমান কত বান্দা এই দেশে আপনার জন্য চোখের পানি ফেলতে থাকে, এসা কত বেসুমার বান্দা এই দেশে, আল্লাহ এমন একটা দেশের উপরে হে দয়াবান হে মেহরবান বেশুমার রহমত নাজিল করেন, বেশুমার রহমত নাজিল করেন। যারা এই দেশ এবং সমাজের পরিচালক মন্ডলী কর্ণধার, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন, ঈমানে কামিল দান করেন, মানুষের মঙ্গলার্থে মানুষের কল্যাণের জন্য নিজেদেরকে নিবেদিত করেন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের অনেক উন্নতি দান করেন, অনেক সমৃদ্ধি দান করেন, অনেক বরকত দান করেন, আমাদের দেশকে সর্ববিষয়ে স্বয়ংসম্পূর্ণ করে দেন। আল্লাহ এই দেশের মুসলমানদেরকে হেফাজত করেন, এই দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের ঘরে ঘরে রহমত বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, নূর নাজিল করেন, ঈমানের সাথে জিন্দগি, ঈমানের সাথে মৃত্যু আপনি আমাদের জন্য মঞ্জুর করেন। বেসুমার মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানকে আপনি সবগুলোকে আপনি কবুল করেন, সবগুলো আপনি হেফাজত করেন। এই দিনী প্রতিষ্ঠান জন্য যারা খেন বরকার তাদেরকে কবুল করেন, তাদের হায়াতে বরকত দান করেন, তাদের ঘরে ঘরে রহমত নাজিল করেন। যারা আপনার দিনী প্রতিষ্ঠানের জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ দিনী মাদ্রাসাগুলোর জন্য যারা নিজেদের খেদমত পেশ করেন, নিজেদের সহযোগিতা করেন, আল্লাহ আপনি তাদের ভরপুর সহযোগিতা করেন, বেশুমার সহযোগিতা করেন। দুনিয়াতেও তাদেরকে দেন, আখেরাতেও তাদেরকে খুব দেন। আল্লাহ তাদের দানের অফুরন্ত বরকত এবং পুরস্কার তাদেরকে বেশি ভরমায় দেন, দুজাহানে তাদেরকে পুরস্কৃত করেন। আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমী সৈয়দুল মুরসালিন সুরুল্লাহ কবুল করেন। আল্লাহ এই সুন্দর এই বিশাল মাহফিলের যারা ইন্তজাম করছেন, যারা এতে ব্যবস্থাপক উদ্যোক্তা এবং যারা এতে অর্থ এবং শ্রম দানকারী এবং যারা এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রায় দেড় হাজার বছর পরেও আল্লাহ আপনার দিনের এবং মহাপত ওলা বন্দারা এখনো জমিনে আছে। আল্লাহ আপনি এই বন্দাদের প্রতি বেশুমার রহমত নাজিল করেন, বেশুমার রহমত নাজিল করেন, বেশুমার রহমত নাজিল করেন। এই মাহফিলকে সকলের জন্য বেশুমার বন্দাদের জন্য হেদায়তের উসিলা বানায় দেন, কামিয়াবির উসিলা বানায় দেন, নাজাতের উসিলা বানায় দেন। যে সকল যুবক তরুণ ভাইয়ের প্রতি এই মাহফিলের জন্য পরিশ্রম করছেন তাদেরকে তুমি আখেরাতে সম্মানিত করেন, দুজাহানে তাদেরকে পুরস্কৃত করেন। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وعليكم السلام